FM. The night comes alive with Grammophon.
ঘটিতে সময় রাত 11:59 শুনছেন সব সময় রেডিও ফুটবল 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আপনারা অলরেডি হয়তো আজকে আমাদের ফেসবুকের পোস্টটা অনেকেই দেখেছেন এবং যারা দেখেনি তারা এখন দেখে নিতে পারেন। আজকে ঈদের আগের একদম শেষ ভূত এফএম এবং এর পরের যে এপিসোডটি হবে সেটি ঈদের পরে হবে। এবং ঈদের আগের এই যখন আপনারা প্রচণ্ড ব্যস্ত, হয়তো অনেকেই ঢাকা শহর ছাড়তে শুরু করেছেন, অনেকেই হয়তো এখনো কেনাকাটায় ব্যস্ত, এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। যারা রাস্তায় রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল যেন আপনারা নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। যারা আমাদেরকে যেভাবেই শুনছেন না কেন, সবার মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভূত এফএম। এবং আপনাদের শুরুতেই জানিয়ে রাখি আমাদের কিভাবে এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutafm.rasel এই দুটো অ্যাড্রেসে। এবং এখানে গেলে আজকে আমাদের যে অতিথি আছেন তাদের ছবি আপনারা দেখতে পাবেন এবং সেখানে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা আপনাদের ভালো লাগেনি, কোন ধরনের ঘটনা আপনারা আরো বেশি বেশি চান, এই সমস্ত কিছু আপনাদের কাছ থেকে তাহলে আমরা খুব সহজেই জেনে নিতে পারি। যাই হোক, আমরা চলে যাব এখন একটা মানে প্রথম যে আমাদের অতিথি তার কাছে। তবে তার আগে একটু জানিয়ে নিই যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তিনি চলে যাচ্ছেন দেশের বাইরে আর কিছুক্ষণ পরে। আপনারা অলরেডি হয়তো ফেসবুক পোস্টে দেখেছেন সেটা এবং চারটার মধ্যে তাকে এয়ারপোর্টে যেভাবে হোক পৌঁছাতেই হবে। তারপরে তিনি আজকে এসেছেন আপনাদের সঙ্গে তার কিছু কথা বলার জন্য। এর আগেও তিনি একবার এসেছিলেন, এখন তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন এবং আমরা সরাসরি চলে যাব তার কাছে। আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন এবং আপনি একটু প্লিজ জানান যে আপনি কোথা থেকে এসেছেন।
ধন্যবাদ রাসেল ভাই, আমি ইফতেখার, এসেছি গুলশান 2 থেকে। আর রেডিও ফুর্তির ভূত এফএম এর সকল শ্রোতা বিন্দুদের আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, যেহেতু আমি থাকতে পারছি না।
জি,
আর আসলে আন্তরিক একটা ভালোবাসা সবকিছু মিলিয়ে কিন্তু আসাটা আপনি খুব ভালো করে বলে দিয়েছেন, আসলে চলে যাচ্ছে একটু পরেই।
জি,
আর ভূত এফএম টা শুরু হয়েছিল সেই 2008 না রাসেল ভাই?
দশে
সেই 13 অগস্টে। এখন থেকে সেই থেকে কিন্তু যাত্রা শুরু করে অবিরত ভাবে চলছে, ঠিক ভাবেই চলছে।
জি,
সেটাই আর কি। আর সেটাই সব শ্রোতা বন্ধুর কাছে এটাই আর কি শেয়ার করা যে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু ফিল করতে পারি, আমরা আমাদের অনেক ইন্দ্রিয় গ্রাহ্য অনেক কিছু হতে পারে না যেটা কিনা আমাদের বিশ্বাসের বাইরে, বাট এর মধ্যেও লজিক্যালি চিন্তা করেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে হারিয়ে ফেলি। তো এই পৃথিবীতে অবশ্যই কিছু না কিছু যেটা এক্সিস্টেন্স বলেন অথবা এর কোনো পরিচয় আছে বলেন, এটা আছে আমাদের ধর্মেই আছে, দিন অবশ্যই থাকবে। তো এটাই আর কি বলার, কি মেইনলি এইগুলোই শেয়ার করা। আর যেহেতু অসুস্থতার ওই সময়তে এসেছিলাম, পরবর্তীতেও আপনি বলেছিলেন অনেক কথা, আমার দোয়া চেয়েছিলেন আমার জন্য দেশবাসীর কাছে, তো সবকিছু মিলে আর কি এই আর কি।
ওকে, আপনার কোন এর মধ্যে কোন ঘটনা ঘটেছে এরকম কোন?
হ্যাঁ রাসেল ভাই, এর মধ্যে তো অনেক ঘটনাই ঘটে গেল। বড় একটা অপারেশন হলো, কোমায় চলে গেলাম 2 ঘন্টা অপারেশন হওয়ার পরে কোমায় কিভাবে গেলাম সেটা তো ভালো মতো আমি এখনো বুঝিনি যে কোমায় গিয়েছিলাম। যাই হোক, এরপরে কোমা থেকে দেখতাম, স্বপ্ন দেখতাম, যেটা আগেই বলেছিলাম দুঃস্বপ্ন দেখতাম। তো ঘটনা এটা না, এটার থেকে ভালো একটা ঘটনা আমার মনে হয় সবচেয়ে বড় ঘটনা যে ওই চেন্নাই থেকে আসার পরে আমি এখানে কিছুদিন চলাফেরা করতে করতে একজন ইসলামিক স্কলার, নামটা বলছি না, সভাপতি ভাইয়া নাম বলতে মানা করছে, হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলো যে ইফতেখার তোমার শরীরটা ভালো নেই। আমি বললাম না না ঠিক আছে, জ্বর আছে দাদা, কোনো সমস্যা নেই। আমি খ্যাতনামা একটা হসপিটালে যেয়ে ভর্তি হয়ে পরের দিন দ্বিতীয় দিন পরে দেখি যে আবার সেই রকম ভালো মতোই অসুস্থতা ফিরে আসছে। তো এই আমার অসুস্থতার পিছনে কিন্তু নানা জনের, আমার কিন্তু আমি বাইরে কাজ করি, আপনি বলছেন, আমি তো বলতে আসলে চাচ্ছি না। তো এমনকি ডক্টর বিলাল ফিলিপসদেরও ধারণা এটা খুব সম্ভবত শুধুই শারীরিক অসুস্থতা না, যেটা যেটা বলা হয়ে থাকে আর কি।
মানে এটা ওনারা কি গেস করছেন?
এটা গেস করছেন হচ্ছে শুধুমাত্র কালো জাদু।
কালো জাদু,
কালো জাদুটা হচ্ছে দু রকমের হয়। আমরা কিন্তু অনেক সময় আসলে ভাই খেয়াল করবেন, আমরা শ্রোতা বন্ধুদের বলছি, আমরা কিন্তু অনেক সময় মনোজাত করার সময় অনেক সময় বলি যে জিন শয়তান, মানুষ শয়তান, এগুলো থেকে আমাদেরকে রক্ষা করা হোক,
রাইট?
হ্যাঁ, তো জিন শয়তানও কিন্তু সে ইচ্ছা করে, কিন্তু সে শয়তান তো জিনই, সে ইচ্ছা করে কিন্তু অনেক সময় ক্ষতি করতে পারে মানুষের। তো বড় বড় স্কলারদের ধারণা খুব সম্ভবত বড় কিছুই আর কি বেশি মাত্রা আক্রান্ত করে ফেলেছে। এখন দুই পদ্ধতিতেই চিকিৎসা হচ্ছে, আমি এখন মেরিল্যান্ডে যাচ্ছি, দেখা যাক, সবার কাছে দোয়া চাচ্ছি আপনার মাধ্যমে, এই আর কি।
আচ্ছা, এর মাঝখানে ভয় পাওয়ার মতন কোন ঘটনা কি ঘটেছিল?
ভয় পাওয়ার থেকে চমকিয়ে যাওয়াটা বড় ছিল, ওই যে বললাম যে ভাইয়া যে এরকম কোমাতে চলে যাওয়ার পরে যেই স্বপ্ন দেখলাম, স্বপ্ন থেকে উদ্ভব স্বপ্নের মধ্যে বলেছিল যে আমার খুব নিকটস্থ, তোকে তো কিছু করতে পারছি না, তো নিকটস্থ কোনো আত্মীয় অবস্থায় অবশ্যই আমি ক্ষতি করব। খুব দ্রুতই আমার খুব কাছের একজন মানে মানুষ, আমাকে যিনি বড় করেছেন আমার, উনি মারা গেলেন, ওর মধ্যেই আর কি আমি আসলাম একটু সুস্থ হয়ে। সবকিছু মিলে আর কি হতভম্ব অবস্থা, আমি স্বপ্নের মধ্যে দেখছি, কোমাতে আছি, তার ঠিক জাগ্রত হওয়ার পরে যেখানে কিনা ডাক্তাররা খুশি হচ্ছে আমাকে, আমার আত্মীয় স্বজনরা কোনো ভালো সংবাদ দিতে পারছে না, হ্যাঁ, পরিবারে একটা আর একটা দুঃসংবাদ চলে এসছে। তো আমরা এইভাবে করে নানাভাবে আগেও বলেছি, এইভাবে করে চলে আসছি, আমরা কিন্তু পড়ছি, মানে সমস্যার মধ্যে পড়ছি, আবার উঠে আসছি। এখন ওই যে মাঝে মধ্যে কিন্তু বলা হয়ে থাকে যে গা সওয়া হয়ে যায়, গা সওয়া ব্যাপারটা আমাদের মধ্যে মনে হয় বেশি চলে আসছে। তবে আমি আপনার মতনই বলবো রাসেল ভাই, যে কাউকে বিশ্বাস বা অবিশ্বাস করতে বলছি না, কিন্তু প্রতিটা ধর্মগ্রন্থ যদি আপনি দেখেন, আমাদের কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাইরেও কিন্তু কিছু জিনিসের এক্সিস্টেন্স আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে।
আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনার জন্য শুভকামনা রইল, আপনি সুন্দরভাবে চিকিৎসা শেষ করে আবারও ফিরে আসুন, সেটাই আমরা কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ এই অল্প সময়ের মধ্যে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
টোটাল প্লেজার ইজ মাইন রাসেল ভাই, আসলেই আপনার এই শোটার জন্যই আসলে বিশেষ করে আসা, যে সবাই সবার মাধ্যমে পরিচিত হয়, এবং এটার মতো অনেক কিছু হতে পারে বাংলাদেশে, বাট আপনারা তো শুরু করেছেন, এটা তো আমরা দেখছি, এটাই আর কি। এই প্রশংসা স্তুতি বাক্যটা হয়তো দেওয়া হতে পারে না, অনেক সময় দিতে পারি না, এই জন্য আর কি।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা একটু SMS পড়ে আসি, আমাদের কাছে অনেকে SMS করছেন, চাপাই নবগঞ্জ থেকে দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন, রাসেল ভাইয়া নেক্সট ফ্রাইডেতে কি ভূত এফএম হবে? নেক্সট ফ্রাইডেতে ভূত এফএম হবে কিনা তার চাইতে একটা আগে উত্তর দিয়ে দিই, নেক্সট ফ্রাইডেতে ঈদ হবে, সুতরাং ঈদ মোবারক, অগ্রিম ঈদের আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ফাহিম আমাকে SMS করেছেন এবং তিনি ঈদ মোবারক জানিয়েছেন ভূত এফএমের সকল লিসনারদেরকে। দিবাকর আমাদের SMS করেছেন চিটাগং থেকে এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএমের নিয়মিত শ্রোতা এবং 19th September তার জন্মদিনের শুভেচ্ছা নিন। আরফিন নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে স্পটে যেয়ে ঘটনা শোনালে এক্সাইটমেন্টটা বেড়ে যাবে। ওকে, আমরা কিন্তু গেছি এবং অনেকবারই সেটা শুনিয়েছি, দু ধরনের ফিডব্যাকই আমরা পেয়েছি। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আজকেও SMS করেছেন এবং তারা আমাদের, তিনি বলছেন যে এখন তিনি নড়াইলে আছেন অ্যান্ড ভূত এফএম এনজয় করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আপনি ভূত এফএমের থেকে মানে সাথেই থাকবেন সেটা বিশ্বাসে বিশ্বাস আমাদের রয়েছে। কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ব্ল্যাক ম্যাজিকের কবলে আছি, ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আলী আহসান মৌলভী বাজার থেকে আমাদের লিখেছেন, আশা করি ভালো ঘটনা শুনতে পাব ইনশাআল্লাহ। এস এইচ আবরার হাজারিবাগ থেকে আমাদের এস এম এস করেছেন এবং জিজ্ঞেস করেছেন আমি কেমন আছি, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। ইহাম আমাদের এস এম এস করেছেন ঝিনাইদহ থেকে। আজিম মোহাম্মদপুর থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শামীম, এছাড়াও এম ডি আসাদ, তারপরে আরও দেখতে পাচ্ছি মুকিত, এছাড়াও নিশি এবং নিলয় ফরদিন শাহাদাত আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 4048 স্পেস, লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radio40.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘুরে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা আমাদের ফেসবুক পেজে আপনাকে ইনভাইট করছি, চলে আসুন www.facebook.com/radio40 এবং www.facebook.com/bhutfm/russell। সামনে রেডিও ফুর্তির বার্থডে, সুতরাং 21 তারিখ রাত গেলে হয় 22 তারিখ এবং 22 মানে 12টা বাজলে হয় 22 তারিখ এবং 22 তারিখে কি হবে, 22 তারিখ দুটার সময় ভূত এফএম একটা এপিসোড যাবে, একটা অন্যরকম একটা এপিসোড। সেই এপিসোডটা শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে আমরা ভূত এফএমের সাথে রেডিও ফুর্তির যে বার্থডে সেটা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তার আগে একটু বলে নিই এই ঈদের সময় আপনারা জানেন যে টিকেটের অনেক ক্রাইসিস, অনেক ক্রাইসিস পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ভূত এফএম এসছেন এখন যে অতিথির কথা আমি বলছি তিনি এসছেন চিটং থেকে এবং তাকে ফিরতে হবে আবার কালকে, এবং তিনি এসছেন একটা কাজে, তার মাঝখানে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন। অ্যান্ড আমরা সত্যিই আমরা অনার্ড, আমরা অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আমি তো বলেই দিয়েছি আপনি চিটং থেকে এসছেন, চিটং এর কোথা থেকে এসছেন যদি বলেন, কারণ আমাদের চিটং এর অনেক লিসনার দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন, সো আপনি যদি জানান যে কোথা থেকে এসছেন তাহলে আরো বেটার। এক সেকেন্ড, আরেকবার বলতে হবে।
রাসেল ভাই আপনাকে অনেক শুভেচ্ছা, আমি চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, আমার বেড়ে ওঠা বড় হওয়া আমার পড়াশোনা সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। আজ আমার সাথে এসছেন আমার ওয়াইফ নুসরাত জিনিয়া। তো রাসেল ভাই আমি বেশ কয়েকটা গল্প আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।
জি,
তো আসলে আমার যে প্রথম এপিসোড সেটি হচ্ছে আমার নিজের জীবনেই ঘটে যাওয়া। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র, তো আমার বেশ কয়েকটা টিউশনি ছিল আর স্বভাবতই একটু রাত করেই আমি টিউশনিতে যেতাম। তো ওদিন আমার প্রথম টিউশনিটাতে আমি একটু রাত 8:30 দিকে রওনা দিই। তো টিউশনিতে যে আমার স্টুডেন্টকে পড়ানোর সময় পর্যন্ত এবং টোটালি সবকিছু শেষ করতে করতে প্রায় রাতের 10টা কিংবা 10:30 মতো হয়, তখন স্টুডেন্টের মা বলে যে আজ আপনি খেয়ে যাবেন, যেতে পারবেন না। তো অনেক জোরাজোরে এক পর্যায়ে রাসেল ভাই আমি আর না করে নিই, কারণ হলে এসে আবার আমাকে পাউরুটি কলাই সব খেতে হবে, আমার কাছে চরম অখাদ্য। যাই হোক, শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভর পেট খেয়ে আমি বের হলাম রাস্তায়। ততক্ষণে নিয়ার অ্যারাউন্ড 12, তো রাস্তায় এসে রাসেল ভাই আমি যখন হাঁটছি হঠাৎ দেখলাম মানে আমার শরীরটা যেন কেন মানে কেমন যেন অবশ হয়ে যাচ্ছে, মানে আমার পা মানে সামনে চলছে না, আমি খুব মানে নিজেকে খুব নিজের মতো করে রাখতে পারছি না, মানে চারদিক থেকে মানে ভয়ঙ্কর কেমন যেন শব্দ আমার কানে বেজে আসছে, শোষে শব্দ হচ্ছে। তো আমি রাসেল ভাই অনেক জোরে চিৎকার করে মানে আওয়াজ করার চেষ্টা করছি কিন্তু আমার কোনো আওয়াজ বেরোচ্ছে না, সামহাও কে যেন আমার আওয়াজগুলো মানে খেয়ে ফেলছে। তো এক পর্যায়ে এভাবে করতে করতে রাসেল ভাই মানে আমি কি করব না করব অনেক কষ্টে একটা ছোট একটা মেটো পথ ছিল ওটা আমি পার হয়ে চলে আসি। এরপর রাসেল ভাই আমি একটা রেল লাইনে উঠি, রেল লাইনে ওঠার পরে মনে হচ্ছে আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভয়টা পেলাম, একটা বুড়ি চারদিকে সাদা শাড়ি পরা চার হাত পা দিয়ে আমাকে কাছে কাছে ডাকছে, আয় আয় বলে ডাকছে,
চার হাত পা, তার
চার
হাত পাই থাকে। হ্যাঁ, কিন্তু মানে মানে কলিং করার মতো কিছু করছিল, মানে
কলিং করার মতো ছিল না রাসেল ভাই, ও দেখতে ছোটখাটো ছিল, চার হাত পা দিয়ে কেন যেন আমাকে মনে হচ্ছে যে মানে আয় আয় বলে হাত পা দিয়ে ডাকছে। হ্যাঁ,
আচ্ছা।
তো রাসেল ভাই আমি আবার নেক্সট টাইম মানে বুঝে ওঠার জন্য আবার ফের তাকালাম, তখনই দেখি না আসলে ওইটা একটা রেল লাইনের পাশে অনেক সময় লেখা থাকে 20 কিলো 22 কিলো কিংবা 0 কিলোমিটার দূরত্বটা লেখা থাকে। তো মনে একটা সাহস পেলাম যে না আমি হয়তো লোহার মাঝখানে এসছি বলেই অনভিপ্রেত যেই মানে চরিত্রটি আমার সাথে ছিল, কিংবা যে আগন্তুক কিংবা যে ভূতটি আমার শরীরের সাথে মিশতে চেয়েছিল সে অনেকটা গাবড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি রেল লাইনের মাঝখান দিয়ে আস্তে আস্তে একটা পিচ ঢালা রাস্তার মধ্যে চলে আসি। তো ওখানে দেখি একটা মানে দোকান খোলা, মনে একটা সাহস আসলো, জাস্ট একজন দোকানদারে বসে আছে একটা বাতি জ্বালানো। তো আমি খুব একটা স্মোকিং না করলেও ওই দিন আমি একটা সাহসের কারণেই একটা সিগারেট নেই এবং একটা সিগারেট জ্বালাই। তো রাস্তা দিয়ে হাঁটছি, ততক্ষণে রাত প্রায় 12:30 মতো, 12:30 চেয়ে বেশি। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই দেখলাম আমার পিছনে 8-10টি কুকুর আমার পিছন পিছন আসছে।
আচ্ছা,
মানে খেয়াল করলাম পিছনে কুকুর, বাট ছায়াগুলো অনেক দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর যাওয়ার কথা না, এবং আকাশে কোনো চাঁদ কিংবা জ্যোৎস্না ছিল না যে কুকুরগুলো ছায়া সামনে পর্যন্ত যাবে। তো সে পর্যায়ে আমি একটু বেশি ঘাবড়িয়ে যাচ্ছি, পিছন ফিরে দেখলাম কুকুর আছে সামনে অনেক দূর ছায়া। তো আমি হাঁটছি, আবার পিছনে কুকুর দেখছি, মানে দুইটাকে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এক পর্যায়ে দেখলাম পিছনে কোনো কুকুর নেই, কি কুকুর নেই, বাট ছায়াগুলো কিন্তু আমার সাথেই আছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছুক্ষণ আমি আমার ছায়া দেখি, কুকুরের ছায়া দেখি না, আবার কুকুরের ছায়া দেখি, আমার ছায়া দেখি না। তো এরকম করতে করতে রাসেল ভাই আমি আলটিমেটলি ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর যেটা ইউনিভার্সিটির একটা সেন্ট্রাল ফিল্ড আছে, তো ওই ফিল্ডটার পাশেই অনেক মানে বিভিন্ন নানা বাজে কথা কিংবা ভূত প্রেত কথাগুলো একটু বেশি শোনা যায়। তো আমি মাঝখানে কিছুটা বেটার ফিল করছিলাম, ওখানে আসার পর দেখি চারদিক থেকে মানে ভয়ঙ্কর শব্দ এসে আমাকে গ্রাস করার চেষ্টা করছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে একটা ভ্রমরের দল কিংবা মৌচাক, মানে যেরকম ছুঁড়ে আসে তেড়ে আসে ওইভাবে আসছে। তো রাসেল ভাই আবার হঠাৎ করে আমার মানে সাউন্ডটা স্টাক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমি অনেক জোর করে চিৎকার করার কিংবা গান করার চেষ্টা করি আমার ভয়কে কাটানোর জন্য, কিন্তু মানে আমি গান কিংবা কোনো শব্দই করতে পারি না। চারদিক থেকে শব্দগুলো এসে আমাকে কেন জানি চেপে মানে পিছডালা রাস্তার উপর বসাই দিচ্ছিল, এবং আমি আর না পেরে বসেই যাচ্ছিলাম। এরপর আমি চিন্তা করলাম, মানে চিন্তাটা করার সুযোগ হচ্ছিল যে আমি যদি বসে যাই হয়তো আমি মানে এখানেই আমি শেষ। তারপর আমি কেমন জানি একটা শব্দ করে অনেক জোরে মানে যতটুকু শক্তি ছিল দৌড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি যতটুকু ভালো হওয়ার পর শুনেছিলাম আমি একটা গার্ড ঘরে এসে পড়ে যাই, এবং আমার যখন চেতনা ফিরে তখন আমি হলের আমার রুমে শুয়েছিলাম, দেখি আমার সামনে অনেক লোক। মানে এরপর রাসেল ভাই কিছুদিন আমি মেডিকেলে ছিলাম, মানে আমাকে মেডিকেলে থাকতে হয়েছিল, আমার মানসিক যে প্রবলেম ছিল ওগুলো কাটানোর জন্য কয়েকদিন মেডিকেলে থাকি।
এই ঘটনার মানে পরবর্তী যে মানে এফেক্ট আর কি।
জি জি,
ওকে। তারপর আপনি এখন মোটামুটি সুস্থ আছেন?
এখন সুস্থ।
ওকে, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন?
আমার সাথে আমার ওয়াইফ আছেন।
আমি একটু কথা বলে শুনি আমরা। আচ্ছা, এই যে আরেকটা মাইক্রোফোন আছে আমাদের কাছে, সেটা দিয়ে আমরা শুনি। হ্যাঁ, আপনার নামটা একটু আমরা শুনি, এবং আপনি তো আপনি একটু আমাদের জানান আগে, নামটা শুনি।
আমার নাম হচ্ছে নুসরাত জিনিয়া।
নুসরাত, আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের এজের সাথে এই সমস্ত ঘটনাগুলো যে ঘটেছিল এগুলো আপনার জানা ছিল?
হ্যাঁ, বিয়ের পর কিছুটা বলছে।
আচ্ছা, বিয়ের পরে কিছুটা বলেছে। বিয়ের পরে আর কোনোদিন ভয় পেতে দেখেছেন?
না না, সেরকম কোনো ভয় পাই নাই। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখলে হয়তো চিৎকার দেয়।
সেটাও কি ভাইয়া আপনার কি আসলে ওই আগের ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনি দুঃস্বপ্ন দেখেন এরকম কিছু?
আসলে যেটা ব্যাপারটা অনেক কুশল ছিল আমার জীবনে, তো আমার মনে হচ্ছে ওইটার কোনো একটা ইফেক্ট আমার এখন পর্যন্ত রয়ে যায়। আমি এখনো মাঝে মাঝে অন্ধকারে কিংবা ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি, কারণ রাসেল ভাই টানা 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা আমি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। তো এরপর আমাকে 3-4 দিন মেডিকেলে থাকতে হয়েছিল, এবং আমাকে যথেষ্ট ওষুধও নিতে হয়েছিল। তো এখন একটু কম, বাট সামহাও আমার কাছে মাঝে মাঝে এখনো ব্যাপারটা ঘটে থাকে।
ওই ব্যাপারটা ভুলে যাওয়াটা আসলে আপনার জন্য হয়তো কখনোই সম্ভব না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আমাদের কাছে ইমেল করেছেন একজন, আমরা সেটা পড়ব, এবং যেভাবে ইমেল করেছেন সেভাবেই পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি কিছু কারণে স্টুডিওতে আসতে পারবো না। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে আশা করছি পড়ে শোনানো হবে। কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আমার নাম জয়। ঘটনাটা ঘটে 2011 সালে আমাদের সাথে। আমার ভাইয়া কোনো একটা কারণে বিষ খেয়ে ফেলে এবং তাকে তখন ঢাকা মেডিকেলে অ্যাডমিট করা হয় এবং তাকে অপারেশন করার পর তাকে হলে রাখা হয়, একটা হলে রাখা হয় এবং যেখানে টয়লেটটা অনেক দূরে এবং প্রায় 5 মিনিট হাঁটা লাগে। ভাইয়ার এই অবস্থার জন্য আম্মু সারা রাত ভাইয়ার সাথে থাকে এবং আমার নানুও থাকে। রাত 2:30 বাজে, তখন আম্মু টয়লেটে যাবে আমার নানুকে নিয়ে, এবং যদি নানু চলে যায় আম্মুর সাথে তাহলে ভাইয়ার সাথে কেউ থাকবে না, তাই নানু রয়ে গেল এবং আম্মু টয়লেটের দিকে হাঁটা শুরু করলো। তো তখন মেডিকেলের প্রায় সবাই ঘুমাচ্ছে, সবকিছুই মানে শুধু কিছু মানুষ জেগে আছে আর নার্স কয়েকজন জেগেছিলেন তাও। তো আম্মু যখন মেয়েদের টয়লেটের দিকে পৌঁছালেন, আম্মু দেখলেন যে টয়লেটগুলো ভেতর থেকে লক করা এবং আম্মু মনে করলেন যে ভেতরে হয়তো কেউ আছে, তাই আম্মু ওয়েট করা শুরু করলেন। 10-20 মিনিট কেটে গেল, বাট কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না বা কেউ বেরো হচ্ছে না। তখন আম্মু আরো 10 মিনিট ওয়েট করলো এবং তারপরেও কিছু হলো না। তখন আম্মু টয়লেটের ডোরটা সিম্পল একটা ধাক্কা দিল, এবং ডোরটা খুলে গেল। বাট আম্মু যখন প্রথম এসেছিল তখন ডোরটা লক করা ছিল। তখন আম্মু ভাবলো যে হয়তো ডোরটা আটকে ছিল তাই খুলে নাই। যাই হোক, আম্মু টয়লেটের ভেতরে যখন ঢুকলো অ্যান্ড ডোরটা যখন আবারও লক করলো, তখন হঠাৎ লাইট অফ হয়ে গেল। আম্মু ভাবলো কেউ হয়তো অফ করে দিয়েছে। দেন আম্মু ডোরটা ওপেন করতে চাইল, বাট ওপেন হচ্ছিল না। অনেক চেষ্টা করলো কিন্তু ডোর ওপেন হচ্ছে না। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই টয়লেটে আশেপাশে কোনো কেবিন নাই এবং শুধু একটা ডেড বডি রাখার রুম রয়েছে, কেবিন হল নাই, জাস্ট ডেড বডি রাখার জন্য একটা রুম রয়েছে। আম্মু ভয় পেয়ে গেল এবং চিৎকার করলো কিন্তু কেউ আসলো না। দেন আম্মু যখন তার মোবাইলের টর্চটা অন করলো এবং পিছের দিকে ঘুরলো, আম্মু কেন যেন ওই জিনিসটা দেখার জন্য আম্মু প্রস্তুত ছিল না, আম্মু দেখলো একটা মেয়ে যার শরীরের পুরোটা রক্তাক্ত এবং তার চোখগুলো খুবই হরবল ছিল। এবং এটা দেখে আম্মু চোখ বন্ধ করে জোরে চিৎকার দিল এবং চোখ খুলে দেখলো কিছু নেই। তখন আম্মু নানুর কাছে কল দেওয়ার ট্রাই করলো, বাট নেটওয়ার্কের প্রবলেমের কারণে কল যাচ্ছিল না। অনেক ট্রাই করলো বাট কল তারপরেও যাচ্ছিল না। এত কিছুর প্রেশার আম্মু নিতে না পেরে সেন্সলেস হয়ে যায়। দেন এতক্ষণ হয়ে গেল আম্মু না আসায় ভাইয়াকে ফেলে নানু টয়লেটের কাছে আসলো অ্যান্ড ডোর লক দেখে নার্সকে ডাক দিল। দেন নার্স কিছু মানুষ আনলো এবং ডোরটাকে ভাঙলো এবং ভেতর থেকে আম্মুকে চেম্বারে নিয়ে গেল এবং আম্মুর সেন্স ফিরল যখন, তখন আম্মুর সব ঘটনা বলল এবং নার্সটা তখন বলল যে রাতের বেলায় প্রায় সময়ই এই টয়লেটটাতে এমন কিছু ঘটনা আমরা শুনতে পাই। এটা ছিল আমার ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নাম হচ্ছে MD তারিকুল ইসলাম জয় এবং তিনি মতিঝিল ঢাকা থেকে ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনাদের কাছ থেকে পরবর্তীতে আমরা আরো ঘটনা পাবো। আপাতত আমরা ছোট্ট বিরতিতে চলে যাবো এবং বিরতির পরে আবারও চলে আসবো আমরা আমাদের ফেসবুক পেজ পোস্ট নিয়ে তখন আলোচনা করব। আপাতত একটা বিরতি নিচ্ছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তা লাচির সাথে চলছে এই মুহূর্তে ভূত আসাম এবং আপনারা সবাই জানেন যে ভূত আসাম এখন আরো বেশি ভয়ানক উইথ গ্রামীণ ফোন এবং আপনারা চাইলে আমরা যেতে পারি বহু দূর। এবং আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTY, ফুর্তি স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমরা আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio40.fm, which is bhutasam@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে আমাদের যে ফেসবুক যে ভূতাসমের পেজ আছে সেখানে আপনি আজকে ভিজিট করতে পারেন। আমাদের যে রিফুতের পেজ সেখানে এই মুহূর্তে কোনো পোস্ট নেই। এটা www.facebook.com/bhutasam.rasal, এখানে যে আপনারা চেক করতে পারেন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছে যাব এবং আপনি শুরুতে একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শান এসেছি ঢাকা থেকে।
জি,
আজকে আমি যে স্টোরিটা শেয়ার করতে এসেছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ডের গার্মেন্টসে হয়ে যাওয়া একটি ঘটনা, থ্যাংকস টু আরজু আমার ফ্রেন্ড। ঘটনাটি হয় আসলে মিরপুরে একটি বিল্ডিংয়ে, এটা এক নম্বরই পড়েছে চিড়িয়াখানা রোডে, 14 তলা বিল্ডিং। তো আমার ফ্রেন্ডরা যেটা করে যে ওরা 9 তলায় ফ্লোরটা ভাড়া নেয়, বাট ওরা ভাড়া নেওয়ার আগে এই ফ্লোরটা প্রায় 5 বছর খালি ছিল। এবং কেন যে এতদিন এই ফ্লোরটা খালি ছিল কেউ জানে না, বাট ভাড়া হতো না। এটা 2014 সালের জানুয়ারি মাসের ঘটনা। তো ওরা ভাড়া নেওয়ার পরে মানে গার্মেন্টস অ্যাক্টিভিটি শুরু করার জন্য কিছু তো সাজাতে হয় বা মানে অনেক মেশিন বসাতে হয়। তো কাজকর্ম যখন চলছিল, একদিনের ঘটনা, আমার ফ্রেন্ড এবং সাথে দুটো ওয়ার্কার সহ ওরা কাজ করছে। তো লাঞ্চ আওয়ারে আমার ফ্রেন্ড যেটা করে যে নিচে যাবে লাঞ্চের জন্য, সাথে মানে একজন ওয়ার্কারকে নিয়ে যায়, অন্য ওয়ার্কারের লাঞ্চটা দিয়ে দিবে। তো ওরা নিচে নামে, লাঞ্চ কিনে, অন্য ওয়ার্কারের জন্য লাঞ্চ কিনে। তো যখন ওরা ব্যাক করবে গার্মেন্টসের নিচে এসেছে, হঠাৎ দেখে যে ওয়ার্কারকে ওরা মানে গার্মেন্টসে রেখে এসেছিল উনি নিচে দাঁড়িয়ে আছে। এবং উনি বলছে যে উনি উঠবে না। কেন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে ওনারা চলে আসার পরে যে ওয়ার্কার একা ছিল ওই ফ্লোরে, উনি ওনার থেকে 3 থেকে 4 হাত দূরে শুনতে পাচ্ছে পেরেক ঠোকার আওয়াজ, ঠক 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 করে পেরেক ঠুকছে ধরনের আওয়াজ। তো উনি খুব ঘাবড়ে যায়, মানে এত স্পষ্ট, একদম এত 3 থেকে 4 হাত দূরে কিভাবে ধরনের আওয়াজ হয়। তো উনি যেটা করে যে মানে প্রথমে ভাবছিল যে হয়তো আশেপাশের কোনো ফ্লোর থেকে বা উপর নিচে কোনো ফ্লোর থেকে হচ্ছে কিনা, এটা ভাবছিল, বাট আসলে সেরকম কিছু না। এটা কন্টিনিউ করার যখন মানে হচ্ছিলই, তখন উনি ভয়ে মানে ফ্লোর থেকে নিচে নেমে আসে, বিল্ডিং থেকে নিচে নেমে আসে। এরকম প্রায় ওর গার্মেন্টসটা রেডি করার জন্য 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। এরকম হচ্ছিলই, এরকম চলছিল অনেক কিছু। ও ওয়ার্কারদের বলে এগুলি যাতে কাউকে না বলে, কারোর কাছে শেয়ার না করে। তো একটা সময় গার্মেন্টস রেডি হয়ে যায়, গার্মেন্টসের অ্যাক্টিভিটি স্টার্ট হয়। প্রথম যেটা হয়, একদিন লাঞ্চ আওয়ারে, লাঞ্চ আওয়ারটা তো সবসময় গার্মেন্টস ফ্লোর এমটি হয়ে যায়, সবাই লাঞ্চের জন্য চলে যায়। তো ওর রুমটা আলাদা, মানে ফ্লোরের মধ্যে রুমটা গ্লাস করা আলাদা একটা রুম। তো হঠাৎ করে শুনছে, মানে একটা মেশিন থাকে হিট মেশিন, যেটাকে ফেব্রিক্স হিট করতে দেওয়া হয়, হঠাৎ করে সেই হিট মেশিনটা চালু হয়ে যায়। এবং মানে এমটি ফ্লোরে কি করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এটা তো মানে খুব অবাক করা একটা বিষয়। ও রুম থেকে বের হয়ে আসে, এসে দেখে ফ্লোরে কেউ নেই, বাট মেশিন চলছে। এই পর্যায়ে ও সবাইকে ডাকাডাকি করে কি ব্যাপার, কে মেশিন চালু করলো। জাস্ট ফ্লোরে 2 জন ছিল ওদের কিচেনে, আর কেউ ছিল না। তো ওদেরকে জিজ্ঞেস করা হয়, ওরা বলে যে না স্যার, আমরা তো কিচেন থেকে কেউ বেরিয়ে হইনি, তাহলে কি করে মেশিন চালু হলো? ওকে মেশিন বন্ধ করে দেওয়া হলো। পরের দিনও সেম, লাঞ্চ আওয়ারে ফ্লোর এমটি, ও রুমে বসে আছে, আবারও সেই মেশিন চালু হয়ে যায়। এবং খুব বিকট আওয়াজ করে সেই মেশিনটা চলতো, মানে নর্মালি মেশিনটাতে যে ধরনের আওয়াজ হয়
নর্মালের মতো ছিল না,
আওয়াজটা অ্যাবনর্মাল ছিল।
আচ্ছা,
তো এরকম চলতে থাকে। এর কিছুদিন পর লাঞ্চ আওয়ারেই ফ্লোর এমটি, তো বুয়া ফ্লোরটা পরিষ্কার করছিল, যেহেতু সন্ধ্যা পরে তো বুয়া আসতে পারে না। তো ফ্লোর পরিষ্কার করছিল, 2 জন বুয়া ফ্লোর পরিষ্কার করছে, আর আমার ফ্রেন্ড ও ফ্লোরে আছে, সবকিছু দেখছে। তো ঝাড়ু দিচ্ছে একজন বুয়া, তো ও হঠাৎ করে শুনছে একজন বুয়া মানে কার সাথে যেন কথা বলছে, মানে বলছে, ওনার বুয়া বলছে যে আমি তো ইচ্ছা করে করিনি, আমি তো ইচ্ছা করে আপনার গায়ে বাড়ি দিইনি, এরকম করে বলছে। তো ও তাকিয়ে যেটা দেখে যে ওই বুয়াটা উবু হয়ে ঝাড়ু দেওয়া অবস্থায় যেভাবে ছিল ঠিক ওভাবেই আছে, ওভাবেই কথা বলছে, বাট সে মানে সোজা হয়ে দাঁড়াচ্ছে না। এবং শেষ পর্যন্ত যেটা করে যে ডাক দেয়, বুয়া কি হলো, তুমি কার সাথে কথা বলছো? তো ও নাকি উনি মানে ওই বুয়া নাকি উঠতেই পারে না, এবং ওই অবস্থায় উনি ফেন্ট হয়ে পড়ে যায়।
আচ্ছা,
এরপরে যেটা হয়, উনি প্রায় মানে উনি কথা বলতে পারছিল না, ওনাকে ধরে বাসা নিয়ে যাওয়া হয়। পরে 1 সপ্তাহ মানে উনি অসুস্থ থাকেন, এবং এই 1 সপ্তাহ উনি কথা বলতে পারেননি।
এটা কিন্তু খুব অদ্ভুত বলেছেন আপনি, যে ঝাড় দেওয়ার যে ব্যাপারটা বললেন,
হ্যাঁ
ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত।
হ্যাঁ, উনার মানে 1 সপ্তাহ পর যখন উনি নর্মাল হন, মানে উনি 1 সপ্তাহ কথা বলতে পারেননি। ওনার ফ্যামিলি যেটা করেছে যে বুয়া লেভেল, যেহেতু ওরা সরাসরি মানে হুজুর টুজুর এই জাতীয় কিছু আর কি করে, হুজুর মানে ই করে, ঝাড়ফুঁক করার পরে যেটা বলে যে এখানে মানে 13 জন জিনের একটা গ্রুপ আছে এই ফ্লোরটাতে।
আচ্ছা
আচ্ছা, তো 1 সপ্তাহ পরে যখন বুয়া নর্মাল হয়, উনি যখন কথা বলতে পারে, তখন ওনার কাছ থেকে যেটা জানা যায়, উনি ঝাড়ু দেওয়া অবস্থায় উনি দেখতে পান যে ওনার ঝাড়ুটা একজন লোকের পায়ে বাড়ি খেয়েছে।
আচ্ছা।
এবং ওনার হাঁটুর নিচ পর্যন্ত উনি দেখতে পাচ্ছে জোব্বা পরা, যে জোব্বা সে জোব্বা দেখতে পাচ্ছে। এবং পায়ে বাড়ি লাগার পরেই ওনাকে জিজ্ঞেস করে, মানে ওই লোকটা, যে ওই লোকটার চেহারা উনি দেখতে পাননি, উঁচু হতে পারছিলেন না, জিজ্ঞেস করে যে তুই কেন আমার পায়ে বাড়ি দিলি। তখন সে বুয়া বলে যে আমি ইচ্ছা করে দিইনি। তো ওই জোব্বা পরা লোকটা বলে যে আমি তোকে ভালো থাকতে দিব না। এরপরে এক সপ্তাহ উনি এরকম অ্যাবনর্মাল ছিলেন। এরপরে যেটা হয়, এর কিছুদিন পর আমার ফ্রেন্ড, ওর রুমের চাবি একটাই,
আচ্ছা,
ওর কাছে থাকে, অন্য কারোর কাছে চাবিটা ছিল না। ও রাতে ফ্লোর অফ করে, রুম অফ করে চলে যায়। পরদিন সকালে এসে দেখে, দরজা খুলে ওর রুমে যখন ঢুকে, রুমের সব কিছু ওলট পালট, ইভেন কম্পিউটারের কিবোর্ড পর্যন্ত নিচে পড়ে আছে, সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস, যা কিছু আছে সব কিছু ছড়ানো ছিটানো। বাট ওর রুমে তো এন্ট্রান্স করার কোনো সিস্টেমই নেই, যেহেতু চাবি শুধু ওর কাছেই আছে। তো সবাইকে ডাকাডাকি করে, কি ব্যাপার, কি হলো, এটা কিভাবে সম্ভব। ফ্লোরের সিকিউরিটি গার্ডদেরকে ডাকে। তো গার্ডরা পর্যন্ত বলে যে স্যার, আসলে আপনারা তো সন্ধ্যার পরে সবাই রাতে চলে যান, এখানে যে রাতে কি হয় এটা শুধু আমরাই জানি, আমরা যে কত কষ্ট এখানে থাকি এবং কত দোয়াদুরুদ পড়ে, যে কত ভয়ের মধ্যে এখানে থাকি, এটা আসলে আর কেউ জানে না। ওনারা শুনতে পান নাকি যে ফ্লোরের মধ্যে মেশিন টানাটানির আওয়াজ, হাঁটার আওয়াজ,
রেগুলার
চলছে।
আচ্ছা,
শেষ পর্যন্ত যেটা হয়, মানে লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে, একদিন এরকম লাঞ্চ আওয়ারেই ফ্লোরে হঠাৎ করে সেই মেশিনটা চালু হয়ে যায়, এবং বিকট আওয়াজে হঠাৎ করে মেশিন চালু অবস্থা চলছে চলছে মেশিন বন্ধ হয়ে যায়। এরপরে যেটা দেখা যায়, মানে যখন লোক ডেকে আনা হয়, দেখা যায় যে মেশিনের ভেতর যে নেট থাকে ফেব্রিকটা হিট দেওয়ার জন্য, সেই নেটটা সম্পূর্ণ মানে দোমড়ানো মোচড়ানো, যেটা একটা মানুষের পক্ষে করা সম্ভব না। এরপরে তো আর মানে সব ওয়ার্কাররা ভয় পেয়ে যায় এই ধরনের অ্যাক্টিভিটিস এর ফলে। আস্তে আস্তে ওয়ার্কাররা চলে যেতে থাকে, অনেক ওয়ার্কার কাজ করতে চায় না সেখানে।
আচ্ছা।
তো অন্য কিছু প্রবলেম হতো, যেমন ওদের ওয়াশরুমে অনেক ওয়ার্কারই ফেন্ট হয়ে যেত, গেলেই ফেন্ট হয়ে যেত। তো এরপরে যেটা হয়, মানে ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কি হয়েছিল বা কি হলো বা কি, তখন ওনারা বলতো যে একটা পর্যায়ে যেটা হয় যে ওয়াশরুমে ঢোকার পর হঠাৎ করে ওনার স্ট্যাচু হয়ে যায়, মুভ করতে পারে না, তারপরে মানে যখন মুভ করে তখনই ফেন্ট হয়ে যায়। এরকম অনেকের সাথে হয়েছে, প্রায় 10-15 জনের সাথে। মানে জাস্ট
ওয়াশরুমে যাওয়ার পরেই আর হাত পা কোনো কিছু চলে না।
হ্যাঁ, আর কিছুই চলে না, ফেন্ট হয়ে যায়।
আচ্ছা, ওকে। কিন্তু এটা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি, রাইট?
না, শেষ পর্যন্ত সমাধান হয়েছে। যেটা হয়েছে যে এরপরে ওরা একটা হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পরে, মাঝখানের আগে অন্য হুজুর এসেছিলেন, ওনারা বলেছেন যে এখানে আসলে কিছু করা সম্ভব না, এখানে 13 জনের একটা, ওই মাঝখানে যে হুজুর এসেছিলেন উনিও সেম কথাই বলেছেন যে এখানে 13টা জিনের একটা গ্রুপ আছে, যার এখানে আগেই ছিল অনেকদিন যাবত, এবং আপনারা চলাফেরা করার, কাজ করা শুরু করার পর থেকে ওনাদের ডিস্টার্ব হচ্ছে, যার জন্য আপনাদেরকে আসলে এই ধরনের প্রবলেম হচ্ছে আপনাদের সাথে। লাস্ট যে হুজুরটা নিয়ে আসা হয়, উনিও ঠিক সেম এই কথাটাই বলে, এবং উনি শেষ পর্যন্ত জায়গাটাকে বন্ধ করে দেন দোয়া দরুদ পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। আমি তো হচ্ছে ফেসবুকে অনেকেই আমাদেরকে নক করছেন এবং অনেকে লিখছেন আমাদেরকে, যে আমাদেরকে অনেকে এখানে লিখছেন যে ফেসবুকে আজকের ঘটনাগুলো নিয়ে, এবং এবং আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ হাসান আমাদের এখানে লিখেছেন, তারপর রনি আমাদের এখানে লিখেছেন, পেইনফুল বয় ইকবাল আমাদেরকে লিখেছেন, এবং এবং আমাদেরকে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে আগে তিনি মামাকে নিয়ে সঙ্গে নিয়ে শুনতেন, এখন তিনি একা শোনেন, আগে ভয় লাগতো না, এখন ভয় লাগে। ওকে, আপনারা ট্রাই করতে পারেন অনেকেই যে ব্যাপারটা, একা একা শোনার একটা একটা আয়োজন করে শোনার কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে সব কিছু গুছিয়ে নিয়ে শান্তি মতো শোনার যে ব্যাপারটা, এইটা একটা ব্যাপার কিন্তু, রাইট? এটা একটা ব্যাপার। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার আরো একবার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আমি আপনার ঘটনা।
আমি হচ্ছি, আমার নাম রাসেল,
রাইট?
রাসেল কিংবা রাসেল রহমান নামও কিছু কিছু সময় পরিচিত।
ওকে,
তো আমার এরপরের কাহিনীগুলো একটু বিচিত্র, খণ্ড খণ্ড অংশে আমি এগুলোকে সাজিয়েছি। তো রাসেল ভাই, আমি আগে বলেছিলাম আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার ক্যাম্পাস সবকিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে, রাতের বেলা ওখানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন, প্রায় সময় আগন্তুক কিংবা অন্য কেউ এসে কিংবা একটা অজানা আওয়াজ এসে তাদের কাছে প্রেসের চাবি চায়, এবং চাবি ওরা দিতে যদি দেরি করে, দেখা যাচ্ছে ওদের কোনো প্রবলেম করে, কিংবা কোনো সমস্যায় করে। তো গার্ডরা মানে এত মানে ঝামেলার এড়ানোর জন্য চাবি দিয়ে দেয় ওরা, এবং কিছুক্ষণ পরে খেয়াল করে
যারা আসেন তারা কারা, সাধারণ মানুষের মতোই?
আসলে সাধারণ মানুষের রূপ ধরে আসে, কিন্তু এরা সাধারণ মানুষ না।
না আচ্ছা, কেমন করে বুঝলো যে সাধারণ মানুষ না? মানে দেখতে বা আচার আচরণে কোনো কি পার্থক্য আছে এরকম?
একটু পার্থক্য আছে, কারণ ওদের শব্দ শোনা যায় কিন্তু শরীরের অবয়বটা গার্ডরা কখনো বুঝতে পারে না।
ওকে,
তো ওরা চাবি দেওয়ার পর চাবিটা হঠাৎ ওখান থেকে গায়েব হয়ে যায় এবং কোনো দরজা খোলা হয় না, বাট ভিতর থেকে প্রেস চলার শব্দ শোনা যায়। তো যতটুকু আমাদের ওখানকার মানুষেরা মনে করে যে জিনদের মধ্যে পড়াশোনা হয়, পড়ালেখা হয়, তো অ্যাজ ইউজুয়াল আমাদের জেনারেল
আপনাদের এলাকার মানুষজন মনে করেন,
মনে করেন, এবং গার্ডরাও তাই মনে করেন। আমাদের জন্য যেমন প্রশ্ন কিংবা বই কিংবা ডায়েরি কিংবা ক্যালেন্ডার কিংবা ম্যাগাজিন,
মানে আমাদের যে সমস্ত প্রিন্টের কাজ আছে ওনাদেরও এরকম অনেক কিছু প্রিন্টের কাজ থাকতে পারে, এটাই আপনাদের এলাকাবাসী যারা আছেন তারা মনে করেন। আচ্ছা, আরো কি ঘটনা আপনাদের
অবশ্যই আছে? এরপরে আমি আমাদের সেন্ট্রাল মস্কের একটা কাহিনী বলছি। আমাদের সেন্ট্রাল মস্কে নিয়ে মানে যেসব গার্ডরা দায়িত্ব পালন করেন ওনাদের মুখ থেকে শোনা, তো ওনার যখন রাতে দায়িত্ব পালন করেন, নিচে ওরা দায়িত্ব পালন করেন, উপরে শোনা যায় অনেক মানুষ দৌড়াচ্ছে, শব্দ হচ্ছে, তো ওরা কে বা কারা আসছে জানার জন্য যখন উপরে যায় দেখে একদম প্রচন্ড নীরব, কোনো দৌড়াদৌড়ির শব্দ নাই, সবকিছুই শুনশান। তারপর ওনারা যখন আবার উপর থেকে নিচে আসেন দেখা যাচ্ছে যে আবারও দৌড়াদৌড়ি, আবারও শব্দ, এই জিনিসটা ক্রমাগত চলতেই থাকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে ওই সেন্ট্রাল মস্কের মিম্বরের উপরে মসজিদে একটা যত পাওয়ারফুল লাইটই দেওয়া হোক সর্বোচ্চ লাইটটি 1-2 ঘন্টা, এরপরে এটা ফিউজ হয়ে যায়। কোনো কারণ ছাড়াই,
মানে ইলেকট্রিসিটি আছে সেটা ফ্ল্যাকচুয়েট বা কিছু না, মানে
ফ্ল্যাকচুয়েট এই জাতীয় কোনো ঘটনা হয় না, এটা সর্বোচ্চ 1 ঘন্টা থাকবে, পরে লাইটটা অটোমেটিক ফিউজ হয়ে যায়। এবং এই ঘটনা টিল নাও সত্য। আমার মনে হচ্ছে রাসেল ভাই কোনো এক সময় যদি আপনি যান, আপনি নিজেও একটা লাইট ওখানে লাগিয়ে দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।
এটা আমাদের দেখার খুব ইচ্ছা, এবং আমরা একটা ভিডিও করতে পারি আমরা এবং দেখতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা সিরিয়াসলি আমরা ইন্টারেস্টেড, যদি সেটা সম্ভব হয়
মোস্ট ওয়েলকাম, আপনি চলে আসেন। আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখলে ব্যাপারটা আরো,
সেটাই সেটাই, এবং সবাইকে আমরা দেখাতেও পারবো সেটা। ওকে, আমরা মাঝখানে আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি তো একই চিটাগং থেকে এসেছেন, তারপর আপনার নাম রাসেল, তো সবকিছু মানে আপনার আপনার চিটাগং বাসীর জন্য এবং সবার জন্যই আপনি বলেন যে শুনছেন সবসময় রেডিও ফুটে চলছে ভূত এফএম, আমি রাসেল আছি সাথে, এটা চিটাগংয়ের ভাষায় বলতে হবে। আমি যা বলছি তাই বলতাম, মানে রাসেলটা খালি কমন পড়েছে আমার, রাসেলটা চিটাগং রাসেলই বলে,
নামের কোন তো চেঞ্জ হয় না,
রাইট? আমি একজনের কাছে শুনছিলাম যে এরকম টাইপের, যে মানে একজন বলেছিলেন এরকম টাইপের যে সৌদি আরবে সবকিছু আরবিতে হয়, শুধু আজানটা বাংলায় হয়। তো এরকম চিটাগং এর সবকিছু চিটাগং এর ভাষায় হলেও আমার রাসেল নামটা কিন্তু একদম বুঝতে পেরেছি ওটা। এনিওয়েজ, আর কি কি ঘটে, মানে ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার এইখানেই, এই যে চারপাশে এত ঘটনা ঘটছে সেখানেই আপনারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন? আচ্ছা, আর কি কি ঘটে? আমি
এরপর আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ নিয়ে মানে কাহিনীটি বলছি। তো বিজ্ঞান অনুষদে রাসেল ভাই যারা দায়িত্ব পালন করেন গার্ড, কারণ বেশিরভাগ কাহিনী রাতে হয় এবং রাতে সাধারণত গার্ড ছাড়া ওখানে তৃতীয় কিংবা অন্য কোনো ব্যক্তি থাকে না, তো দেখা যাচ্ছে যে ক্লাসরুমের চাবি চাই গার্ডের কাছে। তো একবার এক গার্ড নাকি ঘুমাচ্ছিল একটা বেঞ্চিতে, তো কে বা কারা সে ওর মানে কনিষ্ঠ আঙ্গুল ধরে শুধু টান দিচ্ছে, হ্যাঁ মানে টান দিচ্ছে, তো উনি ভাবছেন মানে মানে কোনো হয়তো ঝামেলা কিংবা স্বপ্ন দেখছেন, তো উনি একটু নড়ে চড়ে উঠে আবার শুয়ে যান। তো কিছুক্ষণ পর দেখা যায় আবার টান দিচ্ছে এবং একটা শব্দ আসে যে চাবি চাই, চাবি,
রাইট?
তো উনি কেন চাবি দেবে এটা বলার পর আরেকটা শব্দ আসে মানে চাবি চাই, চাবি, তো উনি নাকি একটা চাবি দিয়ে দেন। চাবি দেওয়ার পর দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়ার শব্দ হচ্ছে এবং উনি যে ইয়াতে টুলটাতে শুয়েছিলেন ওখান থেকে ওনাকে বারবার টান দিচ্ছিল, দ্যাট মিন্স যে তুমি এটা ছেড়ে দাও, এটা আমাদের কাজে লাগবে। এবং উনি ওই টুলটা ছেড়ে দিয়ে যখন পাশে শেষ মানে অন্য একটা জায়গায় শুলেন তখন কিন্তু তার পা ধরে কেউ টান দেয়নি। তার মানে বোঝা গেল রাসেল ভাই মানে ওখানকার মানে যারা পড়াশোনা করে ওই টুলটা হয়তো ওদের দরকার ছিল, এবং এরপর থেকে গার্ডটি ভুলেও যদি ওখানে শুয়ে যেত ওর আঙুল ধরে টান দিত, মাঝে মাঝে হয়তো অনেক খেয়াল করতেন না শুয়ে যেতেন, কিংবা একই সময় এক এক ধরনের গার্ড আসে, তো সবাই তো আর জানে না, স্পেশালি যারা নতুন আসে ওদের সাথে ব্যাপারটা খুব বেশি
পরিমাণে ঘটে। ওকে, সো আপনারা এই যে এগুলো কি ছোটবেলা থেকে জানতেন সবকিছু, যে এখানে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে বা এরকম কিছু?
আসলে আমার তো বেড়ে ওঠা, যেটা আগে বলেছিলাম ওখানে, তো ওই কাহিনীগুলো মানে আমার নিজের সাথেও কিছুটা ঘটেছে, তারপরে শোনা, কিংবা ওখানকার যারা গার্ড কখনো যদি ওদের সাথে দেখা হতো, কিংবা বিভিন্ন ভাবে আমরা মানে তথ্যগুলো পেয়ে থাকি কিংবা সংগ্রহ করি।
কোনো সময় এরকম হয় যে একা একা রাতের বেলায় ফেরার সময় মনে হয় যে একা মানে ফেরার ঠিক হবে না, ভয়টা?
ডেফিনেটলি মনে হয়। ইভেন কিছুদিন আগেও আমি নিজে ভূত এফএম শুনছিলাম, তো আমি শোনার মানে মাধ্যমে এতটাই ভিতরে ঢুকে গেছি, কিংবা ওদিন আমার সাথে বাইরে একটা মানে বাজে ঘটনা ঘটে, আমি একটু বাইরে যাওয়ার দরকার ছিল, তো আমি ভয় আর বাইরে যাইনি, আমার মনে হচ্ছে সামহাও বাইরে গেলে কোনো একটা বিপদ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ওকে ওকে, আমরা কিন্তু আপনার কাছে আবারও আসবো, তবে আপাতত আমরা একটু এসএমএস এবং আমরা ফেসবুকে যাবো। আমি দেখতে পাচ্ছি জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সুমন নাটোর থেকে, লিটন চিটাগাং থেকে আমাদের এসএমএস করেছেন। আমরা চিটাগাং আরও এসএমএস চাই, আচ্ছা আমরা আরও চাই, কারণ চিটাগাংয়ে আমাদের এখন তো একজন অতিথি আছেনই, যিনি অনেক ঝামেলার সত্ত্বেও আমাদের এখানে আছেন, এবং মানে কি বলবো যে ঢাকায় এসে কেউ এতটুকু সময় দিবেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার কি। তানিশা আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে, আমাদেরকে আসমিনা ওয়াবদা খুলনা থেকে এসএমএস করেছেন, অর্চি আমাদের এখানে এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি জিহাদ আমাদেরকে, এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের এসএমএস করেছেন, আশিকুল্লাহ আমাদের এসএমএস করেছেন, এবং অনেকদিন পর তিনি ভূতাফেম শুনছেন, ওয়েলকাম ব্যাক খালিদ আমাদের এসএমএস করেছেন এবং তিনিও অনেকদিন পরে শুনছেন, লিটন মিরপুর থেকে এসেছেন, ডোন্ট স্টপ দ্য ফুর্তি স্পেশালি ঈদে ব্যাপার তিনি এটা বলেছেন। ওকে, ইদিতে আমাদের এসএমএস করছেন ময়মনসিং থেকে, মানিক আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন মুকিত এবং শিমু নেত্রকোনা থেকে, ইহাম আমাদের এসএমএস করছেন ঝিনাইদা থেকে, এছাড়াও আরও অনেকেই আছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি সাব্বির ইমন আমাদের, ইসলাম ইমন আমাদের লিখেছেন যে আজকে তিনি প্রথম ভূতাফম শুনছেন এবং খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভূতাফমকে বেছে নেওয়ার জন্য, এবং আপনারা আশা করছি আপনি ভবিষ্যতেও মানে আগামী সপ্তাহ থেকে রেগুলার হয়ে যাবেন। সৌরভ চৌধুরী আমাদের সাথে আছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি প্রশান্ত, এছাড়াও সাকিব আহমেদ আমার সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন MD আলিয়া হাসান, এছাড়াও রয়েছেন আমাদের এখানে সোহানুল ইসলাম নিহিল, এছাড়াও ইয়াসিন আরাফাত আমাদের সাথে আছেন, জাহিদুল ইসলাম তন্ময়, মাহমুদ হুসাইন ফেরদৌস, এছাড়াও স্মিতা সরকার কাঞ্জি, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাজন কান্তিনাথ, এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে রয়েছেন, এবং আশা করছি যে বাকি সময়টাও আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না, এটা অবশ্যই জানাবেন। এবং যারা ঈদে বাড়ি যাচ্ছেন, বাড়ি থেকে যখন ফিরবেন তখন রিটার্ন টিকেটের সাথে সাথে অনেকগুলো ঘটনাও নিয়ে ফিরবেন, আশা করছি সেটাই। আমরা চলে যাব আমাদের একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি সাথেই থাকবেন। Stay tuned Radio Furti and don't stop the Furti.
Assalamu alaikum. আমি শুভ ঝিনাইদহ থেকে বলছি। তো সরাসরি আমি আমার ঘটনা চলে যেতে আসল ভাই শুরুতেই বলে রাখি, আমি এখনো জিন দ্বারা প্রবেশ আছি, আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি নাই, তো আমার একটু ছোট্ট একটু ঘটনা আমি রাত্রে দেখা যাচ্ছে আমি রুমের ভিতরে শুয়ে আছি, হঠাৎ করে বাবা মা উঠে দেখে রুমের ভিতর থেকে দরজা লক করা, কিন্তু আমি রুমে নাই। তো যখন আমাকে খুঁজতে হয়তো বাসার পিছনে বা সাইডে কোনো বাঁশ ঝাড়ের নিচে বা বাথরুমের সাইডে আমাকে পড়ে থাকতে দেখা যেত, অথবা এক নর্মাল অবস্থায় বসে থাকতে দেখা যেত। কিন্তু পরবর্তীতে এগুলো যখন আমাকে জিজ্ঞাসা করা হতো আমি আসলে কিছু বলতে পারতাম না, কারণ আমার এটা কিছু মনে থাকতো না, আমার কাছে মানে স্বপ্নের মতো মনে হয়েছে, ঠিক আছে, তো আমার নিজেরই অবাক লাগতো। তো একদিন রাত্রের ঘটনা, সেদিন আমাবস্যা রাত, প্রচন্ড রাত, আমার সম্ভবত আমি বাড়িতে আমার দাদির কাছে শুই, তো দাদি আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছিল, আমি দাদির বাসায় একা শুয়েছিলাম। এটা 2013 সালে চোদ্দ ফেব্রুয়ারির আগের রাতে, মানে 13 ফেব্রুয়ারির রাতে। তো হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমি বিছানা থেকে উঠলাম। বিছানা থেকে ওঠার পরে আমার শরীরের গায়ে একটি হ্যান্ড গেঞ্জি ছিল, গেঞ্জিটা খুলে ফেললাম, আর পর্ণ যে প্যান্টটা ছিল প্যান্টটা খুললাম, ভিতরে আমার একটা হাফ প্যান্ট পর্ণ ছিল। তো এই অবস্থায় আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেলাম। সকল ভাই বলে রাখি, এই অমাবস্যা রাত্রে, কিন্তু আমার যেন কেন যেন মনে হচ্ছে যে আমি দিনের বেলায় বের হচ্ছি, আমার কাছে সবকিছু পরিষ্কার মনে হচ্ছে। তো তারপরে হাঁটতে হাঁটতে আমাদের বাসা থেকে 5-7 মিনিট হাঁটলে আমাদের গোরস্থান। তো গোরস্থানের ভিতরে আমি হাঁটতে হাঁটতে গেলাম, যার পরে সমস্ত গোরস্থানের ভিতরে আমি ঘোরাফেরা করলাম। ঘোরাফেরার পরে হঠাৎ দেখলাম একটি কবরস্থানের পাশে একটি গোলাপ ফুলের গাছ, এবং অনেক পরিমাণ গোলাপ ফুলছে। এবার রাসেল ভাই আর একটা কথা বলে রাখি, আমাদের কবরস্থানে কোনো গোলাপ ফুলের গাছ নেই। তো সেখান থেকে আমি একটা গোলাপ নিলাম। গোলাপটা নেওয়ার পরে আমি আমাদের কবরস্থানের পাথরের উপর উঠলাম। পাথরের উপর উঠার সাথে সাথে পাথরের উপর থেকে যখন লাফ দিলাম, অটোমেটিকলি আমি শূন্য ভেসে যাচ্ছি। মানে কি বলবো, আমি বাতাসের মতো শূন্য ভেসে আছি। এইভাবে ভাসতে 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 আমি যখন ভাসছি, তখন আমার নিচে আমি দেখতেছি অনেক সাপ এবং হিংস্র জন্তু আমাকে আক্রমণ করার জন্য নিচের থেকে লাভ দিচ্ছে, কিন্তু আমাকে ছুঁতে পারছে না। আমি ভাসতে ভাসতে ঠিক আমাদের বাড়ির সামনে গিয়ে গেলাম। তারপরে গোলাপ ফুলটা নিয়ে আমি আমার দাদির রুমের ভিতরে ঢুকে গোলাপ ফুলটা আমার একটা ডায়ের পাতার ভিতরে রেখে আমি ওভাবে ঘুমিয়ে পড়লাম। তখন ভাই আমি যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা, আমি আসলে বোঝাতে পারবো না এত পরিমাণ ব্যথা, আমি উঠতে পারছি না। তো হঠাৎ আমার মনে হলো স্বপ্নের কথা, একটু 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 মনে হলো, তারপরে হঠাৎ করে মনে হলো গোলাপ ফুলের কথা। তো রাসেল ভাই আশ্চর্য বিষয় এটা যে ঠিক তখন আমি আমার ডায়েরিটা খুলে গোলাপ ফুল পাই নাই, কিন্তু গোলাপ ফুলের 7-8 পাপড়ি, এবং সে পাপড়িতে এখনো মানে শিশির বিন্দু লেগে আছে এমন পাপড়ি পেয়েছিলাম, এবং সেই গোলাপ ফুলের পাপড়ি আজও আমার কাছে আছে রাসেল ভাই। তারপর থেকে আমার ভিতর আরেকটি পরিবর্তন লক্ষ্য দেয়। আসলে কোথাও কোনো কিছু ঘটলে বা আমার আত্মীয় স্বজনদের ভিতরে বিপদ আপদ বা কোনো একটি অনুষ্ঠান ঘটলে আমি আগের থেকে বুঝতে পারি। আরেকটা রাসেল ভাই, আমি যখন গাড়িতে চলাফেরা করি রোডে হাইওয়েতে, তখন কখনো যদি গাড়িতে বসে আমার মনের ভিতরে এমন হয় যে গাড়িটা আজকে অ্যাক্সিডেন্ট করবে, তো রাসেল ভাই আসলে অ্যাক্সিডেন্ট করবেই। আমার লাইফে এমন 3 ঘটেছে যেদিন আমি গাড়িতে বসেছি এবং ভাবছি যে অ্যাক্সিডেন্ট করবে, সেদিন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, পরপর আমার লাইফে 3 এমন ঘটছে। ধন্যবাদ সবাইকে।
ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় ভিডিও ফুটি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং ঘড়িতে সময় রাত 1। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আজকে ঈদের আগের শেষ ভূত এফএম হচ্ছে, এবং এর পরে যেটা আমরা শুনবো সেটা ঈদের পরে শুনবো। সো আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা এত রাত জেগে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সাথে বাকি সময়টুকুও থাকবেন, এবং ভূত এফএমের প্রতি যাদের অসম্ভব রকমের ভালোবাসা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও একটা ঘটনা পড়ব, এই ঘটনাটিও আজকে ঘটনার দিক দিয়ে চিন্তা করতে গেলে চিটাগংয়ের পাল্লাটা একটু ভারী। এই ঘটনাটাও চিটাগং থেকে এসেছে, এই ঘটনাটা কিছু কিছু ওয়ার্ড সংক্ষেপে লেখা, সো আমার পড়তে একটু ঝামেলা হতে পারে, বাট আমি আশা করছি যে আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না, বাট ঘটনাটা বেশ ভালোই, তো আমি ভাবলাম যে পড়ে ফেলি আপনাদের জন্য। সো ঘটনাটা পড়ছি, আশা করছি যে আপনাদের ভালো লাগবে। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টুনা ফ্রম চিটাগং, ভালো আছেন? অ্যাবসলিউটলি আপনি ভালোর দলে, তা যাই হোক, আমি টুনা অ্যান্ড আমি স্টুডিওতে আসতে পারবো না তাই লিখতে বসা। আমার লাইফের অনেক ইনসিডেন্ট আছে, হয়তো সেগুলো ভয়ের, বাট কখনো ভাবিনি যে এগুলো লিখতে হবে কাউকে। সো আমি লিখছি বিকজ কেউ যেন আর তার আপনজনদের সাথে এমন না করে। আমি আবারও বলছি, উনি লিখছেন এই কারণেই যে কেউ যেন তার আপনজনদের সাথে
এরকম না করে। কেন কিরকম করে? সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্ট, এই এফেক্টটা যে সাফার করে সেই ভালো জানে, এবং সেটা আসলে কতটা ভয়াবহ হতে পারে তার ঘটনায় সেটাই আমরা এখন শুনব। 2003 আমি এসএসসিতে সায়েন্স থেকে 4.75 পেয়েছিলাম, এবং এটা একটা ভিলেজের একটা স্কুল ছিল। কিছুদিন পর আমি শহরের একটা ভালো কলেজে চান্স পেলাম, যেটা কিনা একটা গার্লস কলেজ ছিল, এবং এবং সেখানে ফার্স্ট আমি থাকার জন্য হোস্টেল পাইনি, তাই আমি একটা রিলেটিভের বাসায় ছিলাম। দেন হোস্টেলে উঠলাম কিছুদিন পর, আর এরপর নিউ প্লেস অ্যান্ড নিউ রুমমেট, বাট আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না এই কারণেই। এবং ফার্স্ট ইয়ার ফাইনাল দিলাম, সব ভালোই চলছিল, বাট সেকেন্ড ইয়ারে এসে কেন জানি আমার পড়তে ইচ্ছে করতো না, বই খুলে বসে থাকতাম, কিছুই মনে থাকতো না। এবং রেজাল্ট যেটা হলো সেটা হচ্ছে যে টেস্ট এক্সামে আমি ডি গ্রেড পেলাম। মানে সেটা আমার কাছে ফানি মনে হচ্ছিল, যে কেউ বলবে যে হতেই পারে এটা, হয়তো পড়েনি এই জন্য এটা হয়েছে, তাই আম্মু খুব বকাবকি করলো এটার জন্য। দেন আমি ডিসাইড করলাম যে এইচএসসি দিব না, আম্মু অবাক, আমি নির্বিকার। তো আব্বু এবং আম্মু জোর করতে থাকলো, অ্যান্ড সাথে মারধরও চলতো। আমি অকথ্য ভাষায় সবসময় গালাগালি করতাম। আম্মু আমাদের বাসায় কারো অসুখ হলে ডক্টরের কাছে নিয়ে যেত, তাই আম্মু আমাকে একজন চিটাগাং মেডিকেল কলেজের মেন্টাল মানসিক রোগের চিকিৎসক আর কি তার কাছে নিয়ে গেলেন। আমি নামটা না হয় বললামই না, বাট তিনি বললেন যে কিছুই হয়নি। বাট আমি জানি যে আমার ভেতরে কি চলছে, আমার থেকে আমার আমার খেতে ভালো লাগতো, অ্যান্ড আমার প্রিয় আমার আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না, আমার খেতে ভালো লাগতো না, খেতে ভালো লাগতো, তারপরে ভালো লাগতো, তারপরে একটা এন, সো বুঝতে আসলে খুব সমস্যা হচ্ছে। যাই হোক, আমার খেতে ভালো লাগতো না, অ্যান্ড আমার প্রিয় আব্বু আম্মুকে আমার সহ্য হতো না, শুধু কাঁদতাম। একদিন তো মানে বইপত্র অ্যান্ড কাপড় চোপড় গুছিয়ে নিলাম, চলে যাব বাসা থেকে, কোচিংয়ের কথা বলে বের হলাম এবং হোস্টেলে চলে গেলাম। একদিন পর আসলাম এবং চলছে এক্সাম, মানে দিনও চলে যাচ্ছে ঠিক এইভাবেই, এবং এক্সাম আসছে, হয়তো আমি আমার কষ্ট গুছিয়ে লিখতে পারছি না। যাই হোক, কোনো মতে এক্সাম দিলাম, এভরিডে আমি ঝগড়া করছি এবং যেটা নিয়ে, অ্যান্ড খাওয়া দাওয়া বন্ধ আমার ছিল এবং আছে, এবং একদিন বা দুই দিন পরে আমি খাই, এবং গ্র্যাজুয়ালি আমার মাথা থেকে চুল পড়তে শুরু করলো এবং মাথায় টাক দেখা দেওয়ার উপক্রম হলো, এবং এবং আমি বুঝাতে পারছি না, বাট আমাকে আমার সারাদিন আমি ভূতের মতো বসে থাকতাম। রেজাল্ট দিল এবং আমি বি গ্রেড পেলাম। এরপর আরও বেড়ে গেল আমার অস্থিরতা, আমি লেখাপড়া টোটালি অফ করে দিলাম, অবস্থা টোটালি মানে আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, এবং আব্বু আমাদের ওখানকার একজন হুজুরের কাছে আমাকে নিয়ে গেলেন, এবং উনি বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার আব্বু আম্মু এগুলো জাদুবিদ্যায় কোনোই বিলিভ করতেন না, এবং আগেই বলেছি তারা আমাকে মেন্টাল পেশেন্ট মনে করতেন, এবং একজন মেন্টাল ডক্টরও সেই কারণে দেখানো হয়েছিল। বাট তিনিও কিন্তু আমাকে ভালোই বলেছিলেন, যদিও এগুলো আমাকে জানানো হয়েছিল আরো অনেক পরে। যাই হোক, ওই হুজুর বলল যে এটা একটা মগা জিন দিয়ে করানো হয়েছে, এটা অলমোস্ট তখন 3 বছর হয়ে গেছে, এবং এবং উনি বললেন যে আমি যাতে আমার লাইফে ভালো কিছু করতে না পারি সেটার জন্যই এরকম একটা, এবং আমার সব কিছুর বদলে যেন অস্থিরতা বেড়ে যায় সেটার জন্য এটা করা হয়েছে, এবং আমার তারা যারা এই ব্ল্যাক ম্যাজিকটি করেছে তারা আমার চুল নিয়েছে এবং আমার পায়ের মাটি নিয়েছে, খুব ডিফিকাল্ট, আমার খাবারের উচ্ছিষ্ট নিয়েছে। আব্বু বিলিভ করলো, বাট আরও একজন হুজুরকে দেখালো, সেইম কথাই সেই হুজুরটিও বলল, এবং আব্বু আমাদের এবং আব্বু ওনাদেরকে দিয়ে আমার এটা কাটালো। উনি আমাকে কিছু পানি দিলেন অ্যান্ড কিছু তেল দিলেন মাথায় দেওয়ার জন্য, আমার আস্তে আস্তে চুল পড়া কমে গেল অ্যান্ড অস্থিরতাটাও মোটামুটি, বাট কারা রেসপন্সিবল সেটা উনি বললেন না, হুজুররা নাম বলেন না, বিকজ এটা মানা আছে ওনাদের ওনাদের। এখন আমি বুঝতে পারছি যে আমার আমার তখন আর মানে 100%-এর মধ্যে 20% ছিল হচ্ছে ভালোটা। পাবলিক ইউনিভার্সিটিতে আব্বু ফর্ম তুললো, বাট ফর্ম আচ্ছা আব্বু ফর্ম বাট আমাকে নিতে পারলো না, আমি পড়বই না। আচ্ছা ফর্ম তুললো বাট আমাকে নিতে পারলো না, আমি পড়বই না, টাইম ছিল চলে যাচ্ছিল এবং ভর্তির না পেরে আব্বু অনার্সের ফর্ম নিল আমাকে না বলেই একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি এবং আমি যোগ্য ছিলাম যদিও, ওই পাবলিক ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি পরীক্ষা দিয়ে আমি চান্স পেয়ে যেতাম। কিছুদিন পর আমার ক্লাস স্টার্ট হলো, আমাকে যেভাবে যেভাবে ঠিক মানে পড়াশোনা যেভাবে চলে ঠিক সেভাবে আব্বু আমাকে নিয়ে গেল এবং চলছিল সবকিছু। খুবই স্পেলিংয়ের ঝামেলা, আমি খুবই সরি যে আমার বারবার করে আটকে যাচ্ছে, আমি এটা জানতাম না। এবং তিন মাস পরে আমি বললাম যে আমি পারবো না, আমি প্রাইভেটেও পড়তে পারবো না, আম্মুকে দিয়ে বলালাম এবং আমি তার কাছে ওনার কাছে আমাকে নিয়ে যেতে চাইলেন, বাট আমি যাইনি। আম্মু অনেক বলে আমাকে ওনার কাছে নিয়ে যেতে চাইলেন কোনো একজনের কাছে এবং আমি যাইনি। ট্রুলি আমাকে বাইরে থেকে দেখে সবাই এটা বুঝতে পারত না। যাই হোক, আমি আর বাকিটুকু না পড়ে আমি বরং বলে দিই, পড়তে খুবই অসুবিধা হচ্ছে, যে ধীরে 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 তারা আরও চিকিৎসা করলেন এবং একটা সময়ে তিনি আর একজনের কাছে গেলেন যিনি তার যিনি তার সমস্ত ব্যাপারটা ধরতে পারলেন এবং তিনি বললেন যে সব মানে হুজুর যারা আছেন তারা বলে যে রিলেটিভদের মধ্যে কেউ এটা করেছে এবং এটা রিলেটিভদের মধ্যে কীভাবে করেছে সেটা তারা পরে উদ্ধার করতে পেরেছেন। সেই ঘটনাটা বেশ ভালো ছিল, বাট আমি দেখতে পাচ্ছি যে এটা পড়াটা খুব ডিফিকাল্ট, আমি রিয়েলি সরি। বাট আমি একটা জিনিস যে জন্য এটা পড়লাম সেটা হচ্ছে যে আসলে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর একটা জিনিস নিয়ে ট্রাই করা উচিত না। আর কখনোই মানে কোনো মানুষের ক্ষতি করার মধ্যে কোনো ভালো কিছু থাকতে পারে না এবং কোনো মানুষের ক্ষতি করলে মানে আমরা সাধারণত ক্ষতি করি কি জন্য, আমাদের কিছুটা লাভ হবে সেজন্য যে অন্য জনকে ক্ষতিগ্রস্ত দেখতে পারলে হয়তো লাভ মানে মানে আমার ভালো লাগবে যাকে আমি অপছন্দ করি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু যে একবার এরকম একটা ঘটনা শুনেছিলাম যে কোনো একজনকে বলা হয়েছিল যে তোমাকে যে কোনো একটা কিছু করা হবে, তোমাকে একটা বিরাট একটা মানে তোমার তোমার জীবনে একটা বর বা এরকম টাইপের কিছু একটা আসবে যেটা তোমাকে দেয়া হবে, কিন্তু এটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে তোমার যে প্রতিবেশী সেই প্রতিবেশী তুমি যা পাবা তার ডাবল পাবে। তখন সেই লোক নাকি বলেছিল আমার একটা চোখ অন্ধ করে দাও। তো এই যে আক্রোশ, এই যে মানুষের প্রতি মানুষের এই যে ছোটখাটো ব্যাপার থেকে ধীরে ধীরে ঘনিয়ে ওঠায় যে ক্রোধ রাগ এই সমস্ত ধীরে ধীরে যে এইদিকে চলে যায়। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা যতবার কথা বলছি, লাস্ট উইকেও অনেকে এসেছিলেন এবং তারাও বলেছেন এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আমার মনে হয় যে এটা নিয়ে ট্রাই করা উচিত না, আপনি বিশ্বাস করলেও ট্রাই করা উচিত না, বিশ্বাস না করলেও ট্রাই করা উচিত না। যাই হোক, আমরা একটু SMS পড়ে আসি এবং আমাদের এখানে বেশ অনেকে SMS করেছেন। পাপড়ি এবং ফুয়াদ আমাদের ভূতের গলি থেকে SMS করেছেন, তারা সবাই মিলে শুনছেন এবং তিনি বলছেন ঘটনাগুলো দারুণ কিন্তু আমি জাস্ট পড়তে পারলাম না অ্যান্ড আমি সরি সেজন্য। আমাদেরকে মেহাল আহমেদ SMS করেছেন এবং তিনিও স্টোরিগুলোর প্রশংসা করেছেন। অর্চি আমাদের ঢাকা থেকে SMS করেছেন, সানি আমাদের SMS করেছেন জুয়েল, এছাড়াও সুমন আমাদের SMS করেছেন অনামিকা ফরিদপুর থেকে, এছাড়াও আমাদের এখানে SMS করেছেন ফিজু আরিফ এবং তার ওয়াইফ রুম্পা আমাদেরকে হবিগঞ্জ থেকে SMS করেছেন, নাহিদ আমাদের সাথে আছেন এবং মেহেদি হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন রিমা ময়মনসিং থেকে, এছাড়া আমাদের সাথে রয়েছেন রাব্বি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সাথে আরিফ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি পান্না, ঈদ মোবারক জানিয়েছেন অগ্রিম, যারা আমাদের সাথে রয়েছেন মিরপুর থেকে এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জুয়েল সহ আরো অনেকে। আমরা চলে যাবো আবারও আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন যদি আমাদের বলতেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি শান এসেছি ঢাকা থেকে।
জি, শুনি আপনার ঘটনা।
এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করব এটা বেসিক্যালি আমার ফ্রেন্ড আরিফের কাছ থেকে শোনা।
তার আগে একটু ভূমিকা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা জানি না কেউ বিশ্বাস করেন না কিনা, কিন্তু অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে মৃত মানুষ ফিরে আসে। আমি আপনি শান আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে মৃত মানুষ আসলে সামনে ফিরে আসতে পারে, যদি আপনি এরকম একটা ঘটনা বলবেন তারপরে আমি বলছি যে আপনার নিজের কি মনে হয়।
আমার মনে হয় খুব ক্লোজ কেউ থাকলে, যেমন আমার খুবই যদি খুব ক্লোজ কেউ থাকে, সে মারা যাওয়ার পরও আমার মনে হয় তাকে সামনাসামনি দেখা সম্ভব।
আপনার এটা মনে হয়?
হ্যাঁ মনে হয়। এখন শুধু ক্লোজ কেউ না, আবার যদি মানে এখন আমি যে ইনসিডেন্টটা শেয়ার করবো এটা কিন্তু ক্লোজ কেউ ছিল না স্যার, বাট তারপর সে সামনাসামনি।
আমরা ইনসিডেন্টটা শুনে তারপর আবার আলোচনা করি। জি প্লিজ বলেন।
আরিফের সাথে, মানে আরিফ আমার ফ্রেন্ড, ও আমার কাছে এটা শেয়ার করেছিল এবং ওর সাথেই ঘটে যায় এই ঘটনাটি। এটা ঘটে 2004 সালে।
আচ্ছা।
তো ওরা কামারপাড়ায় বাড়ি করে, ঢাকার পাশে উত্তরের দিকে কামারপাড়া। তো এখন যতটা কামারপাড়া উন্নত তখন ততটা উন্নত ছিল না। তো একবার মানে ওরা যখন বাড়ি করে, বাড়ি করার পরে মানে থাকা শুরু করলো। তো একদিন এলাকার একটা ছেলের সাথে, ওর চেয়ে বয়সে 2 বছর ছোট হবে, মানে ছোট ছোট মানে কথা কাটাকাটি নিয়ে তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে ঝগড়া হয়ে যায়। একটা পর্যায়ে যেটা করে, ওই ছেলেটা আরিফ আমার ফ্রেন্ডকে থাপ্পড় মেরে বসে। তো রিপ্লাইতে আরিফ ওকে কিছু মারধর করে এবং পরে যেটা হয়, এলাকায় একটা সালিশ বা বিচার ধরনের কিছু হয় এবং বিচারে ওই ছোট ছেলেটাকেই দোষী বলা হয়। ওর বাবা মা ওকে মারধর করে। আনফর্চুনেটলি যে কোনো কারণেই হোক, সেদিন রাতে সে ছেলেটি সুইসাইড করে। তো এর 1 মাস পরের ঘটনা। এর মধ্যে আরিফ ওই ছেলেটা সুইসাইড করার জন্য নিজেকে অনেকটা দায়ী মনে করছিল, হয়তো আমার সাথে এই ধরনের ঘটে যাওয়ার কারণেই হয়তো ওই সুইসাইডটা করলো। বাট আসলে সেরকম কিছু ছিল কিনা একমাত্র আল্লাহই জানেন। এর 1 মাস পরের ঘটনা। আরিফ প্রায় রাত 1টার দিকে বাসায় ফিরছে। তো মানে কামারপাড়া থেকে, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া ফিরতে মানে খুব ভালো কোনো কমিউনিকেশন সিস্টেম ছিল না। তো ওর অনেকখানি হাঁটতে হবে, প্রায় 40 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে সেদিন রাতে। ও বাসা থেকে 15 মিনিট দূরে আছে। এই অবস্থায় রাস্তা একটু কাঁচা রাস্তা, হঠাৎ খেয়াল করলো ওর সামনে একটা সাপ।
সাপ?
হ্যাঁ সাপ। ওটা দেখে একটু মানে ভয় পায় নাই, কারণ যে এই ধরনের এলাকায় সাপ থাকতেই পারে। অ্যাভয়েড করে সাইড দিয়ে চলে গেল সামনে হাঁটতে হাঁটতে। সামনে হাঁটতে হাঁটতে মানে কিছু দূর যাওয়ার পর দেখে রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে এবং যার গলা এখনো দড়িও নেই। তো ও একটু এবার ভরকে যায়, কি ব্যাপার, রাস্তার মাঝখানে একটা গরু দাঁড়িয়ে আছে, এটা কার গরু, কোথেকে আসলো বা কি, আশেপাশে তো এরকম কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না যেখানে গরু থাকতে পারে। ও এটাকে অ্যাভয়েড করে চলে যায়। এর কিছুক্ষণ পর ও দূর থেকে দেখতে পায় যে মানে সামনে কেউ একজন মানে যে খাপটি মেরে বসে থাকে, যে ধরনের মানে হাঁটুর উপর মাথা বিছিয়ে যেভাবে বসে থাকে এভাবে বসে আছে। বাট কাছে যে দেখে বেসিক্যালি এটা একটা কুকুর।
আচ্ছা।
তো এবার ও মনে করে যে আসলে কি আমার হেলুসিনেশন হচ্ছে, কিন্তু আসলে তা না।
আচ্ছা।
এর কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে ওর বাসা থেকে, বাসার খুব কাছাকাছি চলে আসে, বাসার থেকে প্রায় 2 মিনিট, মানে হঠাৎ করে ওর পিছন থেকে ওর ঘাড়ে কেউ একজন হাত দেয়।
আচ্ছা।
ঘুরে যায়, দেখে কেউ নাই। সো ভয় পেয়ে যায়, কি ব্যাপার কি হলো। এবং যখন পিছনে ঘুরলো, পিছন থেকে ঘুরে যখন আবার সামনের দিকে ঘুরলো, ঘুরে দেখলো দেখার জন্য ডেফিনেটলি কেউ প্রিপেয়ার থাকবে না, দেখলো যে ছেলেটা সুইসাইড করেছিল ওর সাথে ঝগড়া করার পরে সেই ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে। এবং ও যেভাবে মানে ছেলেটি সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে, ও যখন ওর লাশ দেখতে গিয়েছিল গলায় দড়ি দিয়ে অবস্থায় ছেলেটার চেহারা যেরকম বিষয়
মনে ছিল,
হ্যাঁ মনে ছিল, 1 মাস আগের ঘটনা, ওর তো মনে থাকারই কথা যেহেতু ওর সাথে ঝগড়া হয়েছিল, ঠিক সেম চেহারাটা নিয়ে ছেলেটি ওর সামনে দাঁড়িয়ে আছে
একদম অবিকল সেভাবে। এবং যে স্পর্শটা পেয়েছে সেটা একদম মানুষের হাতের মতো স্পর্শ।
হ্যাঁ, মানুষের হাতের মতো স্পর্শ। বাট ও বলেছে টাচটা ওর কাছে খুব ঠান্ডা লেগেছে।
ঠান্ডা?
হ্যাঁ, ঠান্ডা টাচ ছিল।
আচ্ছা।
তো ছেলেটা মানে সামনে দাঁড়িয়ে আছে, জিহ্বা বের করা, চোখ তো উল্টানো, বিকট চেহারা, এটা দেখে একটা চিৎকার দেয়, ফেইন্ট হয়ে যায় সাথে সাথে। তো ওর বাসা থেকে মানে ও তখন সেলফোন ইউজ করতো না, ওর বাসা থেকে ওর জন্য ওয়েট করছে কখন বাসায় ফিরবে। তো বাসার মানুষ বের হয়ে আসে খুঁজতে খুঁজতে, দেখে রাস্তায় বাসা একটু সামনে রাস্তা উপরে আছে।
আচ্ছা।
এরপরে ওকে ধরে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়। পরদিন সকালে যখন মানে নর্মাল হয় তখন সবাইকে এগুলো বলে, বাসার মানুষকে বলে। বাট বাসার মানুষ জিনিসটা কাউকে না বলে করে কি, এলাকার হুজুরকে, ওই এলাকার একজন হুজুর আছে, মসজিদের হুজুর, উনি অনেকদিন যাবত এই এলাকায়, প্রায় 20-25 বছর যাবত, ওনাকে ব্যাপারটা শেয়ার করে। উনি বলে যে মানে হয়তো ওই যে ছেলেটা সুইসাইড করেছিল নাম হচ্ছে জাকির, জাকির হয়তো মানে ওর উপর কোনো একটা ধর ক্ষোভ বা এই ধরনের কিছু একটা ছিল যার জন্য ওকে ধরনের ভয় দেখিয়েছে। এবং ওকে বলে যে তুমি একটা কাজ করবা, নেক্সট ফ্রাইডেতে জুম্মার নামাজের পরে ওর কবরের সামনে যেয়ে ওর কাছে একটু দোয়া দোয়া পড়ে কবরটা জিয়ারত করে একটু ক্ষমা, এই ধরনের কিছু চেয়ে নেয়। তো মানে আসলে কি ধরনের কোনো কিছু সম্ভব কিনা কোন মৃত ব্যক্তির সামনে চলে আসা, বাট এটা যে হ্যালুসিনেশন ছিল না এটা কনফার্ম,
এটা একদম 100% কনফার্ম না,
শিওর, কারণ টাচ পেয়েছে, ভয়ঙ্কর কোন দৃশ্য হয় না, এক মাস আগে ওর সাথে ঝগড়া হওয়া ছেলেটা সুইসাইড করে মারা যায় এবং সেই মুহূর্তে সে ছেলেটা ওর সামনে ঠিক ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, এর চেয়ে ভয়ঙ্কর কোনো কিছু হয় না।
অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা মানে আপনি আপনি নিজে কি মনে করেন যে আপনার সামনে যদি হঠাৎ করে এই মুহূর্তে যারা শুনছেন আমাকে তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার সামনে যদি হঠাৎ করে এরকম একজন মানুষ এসে সামনে দাঁড়ায় যে যাকে আপনি একসময় চিনতেন এবং যিনি এই পৃথিবীতে আর বাস করেন না, সেই মানুষ যদি আপনার সামনে এসে দাঁড়ায় এবং আপনার সাথে কথা বলতে চায় বা কমিউনিকেট করতে চায় আপনাকে, আপনার সাথে মানে ব্যাপারটা কেমন? আসলে ব্যাপারটা ভয়ঙ্কর তো বটেই, ব্যাপারটা বেশ অস্বাভাবিক এবং আমার মনে হয় না যে কেউ এই ব্যাপারটাতে রাজি হবেন। আপনাদের কেউ কিরকম আছেন যে খুবই পছন্দের কোনো মানুষও যদি আসেন সামনে এবং তিনি যদি এসে কথা বলতে চান তাহলে আপনি কথা বলবেন? এটা হতে পারে আপনার প্রিয় মিউজিশিয়ান হতে পারেন, আপনার প্রিয় অ্যাক্টর হতে পারেন, আপনার যে কেউ যে কেউ, আমি যারা যারা মিউজিক পছন্দ করেন তাদেরকে বলি যে কোনো কোনো মিউজিশিয়ানই হয়তো আপনার সামনে আসলো, আপনার সবসময় পাগল ছিলেন তার জন্য, তিনি এসে তার সাথে কমিউনিকেট করতে চান, আপনি কি চাইবেন মানে যেই হোক না কেন বা খুব পরিচিত কেউ, বন্ধু আমার মনে হয় না। আসলে মানুষ যখন এই জগৎ থেকে অন্য একটা জগতে চলে যায় তখন সেই মানুষটা এই যে অতিক্রম করা একটা দূর, এই যে অতিক্রম করে আরেকটা জগতে চলে যাওয়া, তারপরে সেই মানুষটাকে সামনাসামনি দেখার ব্যাপারটা মনে হয় কেউ কল্পনা করতে পারেন না। আমার তাই মনে হয়, আপনারা নিশ্চয়ই সেটা অবশ্যই আমাদের জানাতে পারবেন। এবং আমি অনেকের কাছে শুনেছি আপনারা এমনিতে ইউটিউবে খোঁজ নিতে পারেন, দেখতে পারেন, আপনারা গুগল করে দেখতে পারেন এবং আপনারা দেখলে দেখবেন যে অনেকেই এই ব্যাপারে অনেক মতামত দিয়েছেন, এটার উপরে অনেকেই মতামত দিয়েছেন, অনেকে এরকমও বলেছেন যে কম বয়সী মানুষ যখন মারা যান তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়। আপনারা দেখতে পারেন ইন্টারনেটে, আপনারা দেখতে পারেন যে কম বয়সী মানুষ যখন মারা যায় তাদের অস্তিত্ব নাকি বেশি টের পাওয়া যায়, আবার যখন বেশি বয়স্ক মানুষ মারা যায় তাদের অস্তিত্ব নাকি কম টের পাওয়া যায়, যারা হুট করে মারা যান বা এরকম যে সুইসাইড করেন তাদের অস্তিত্ব নাকি প্রবলভাবে বা প্রখরভাবে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। এরকম নানান ধরনের মতামত রয়েছে, আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, তবে আমাদের এক এক ধরনের মানুষের এক এক ধরনের বিশ্বাস রয়েছে এবং সেই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি এবং সেই বিশ্বাসের কারণেই আমরা ভয় পাই, সেই বিশ্বাসের কারণে আমরা নির্ভীক হয়ে উঠি, সেই বিশ্বাসের কারণেই আমরা কোনো জিনিসকে হয়তো এড়িয়ে চলতে পারি। যাই হোক, আমরা আবারও একটা ব্রেকে যাব, তবে তার আগে বলি আমাদের যারা এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40F0RTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasmadhapetrodifurti.fm which is bhutasmadhapetrodifurti@radioforti.fm বা নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি এখানে এসে নিজে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা ফেসবুকে আমাদের পেজ যেতে চান তারা চলে যান www.facebook.com/bhutafm.rasel। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:44 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে শরণ হোসেন লিখেছেন, রাসেল ভাই আমি এরকম ঘটনার সামনে পড়েছিলাম, অর্থাৎ ওই যে কোনো মানুষ যিনি মারা গেছেন কাছের বা দূরের এবং তার সামনে আবার পড়ে যাবে এবং তিনি কোনোদিনও ভুলতে পারবেন না, আমি ফেস করছি যে আপনি ওইটার কথাই বলছেন। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে মারুফ লিখেছেন ফেসবুকে, আমি খুব ভালো একটা ঘটনা পাঠিয়েছিলাম 1 বছর আগে কিন্তু এতদিন সিলেক্ট হয়নি, হলে আমি স্টুডিওতে আসতাম। আপনার যদি ওই ঘটনা সিলেক্ট না হয়ে থাকে তাহলে আপনি আরেকটা ঘটনা পাঠিয়ে ফেলতে পারেন আমাদেরকে কিন্তু, রাইট? আচ্ছা, কিছু এস এম এস এর মধ্যেও আমি দেখেছি যে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। যেমন হাবিবা লিখেছেন যে আমার একজন আন্টি 2013 সালের 4 এপ্রিল মারা গিয়েছিলেন, কিন্তু ওনার উপস্থিতি আমি এখনো আমার আশেপাশে অনুভব করি, তিনি আমাকে খুব ভালোবাসতেন। বিন্দাস আমাদের লিখেছেন, সুজন বিন্দাস সুজন লিখেছেন উত্তরা থেকে যে রাসেল ভাই এমন একটা ইমেল পড়লেন যে আমার আমার কান্না ধরে রাখতে পারলাম না। আই লাভ ইউ ভূতাসম, আই লাভ ইউ মা, আই লাভ ইউ ভূতাসম, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। আতোষী আমাদের এস এম এস করেছেন এবং খুব কাছের একজন যিনি বেঁচে আছেন কিনা তিনি জানেন না, মোস্ট প্রবাবলি তিনি আর নেই, বাট তার সাথে যদি আবার দেখা হতো তিনি খুশি হতেন। আমাদেরকে এছাড়া লিখছেন সাজ্জাদ যে আমার ভাইয়ের ভাইকে একবার দেখার জন্য আমি রাতের পর রাত কতবার আশেপাশে অনেক ঘোরাফেরা করেছি বাট এখনো তার দেখা পাইনি। অনেকেই দেখে যান মৃত আত্মীয় স্বজনদের, এটা এটা আমি আগেও শুনেছি যে অনেকের এরকম ইচ্ছে থাকে যে যে আত্মীয় স্বজনগুলো পৃথিবী থেকে চলে গেছেন তাদের সঙ্গে আরও একবার মুহূর্তের জন্য যদি দেখা হতো তাহলে হয়তো বেশ ভালোই হতো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে এস এম এস করছেন, দেখতে পাচ্ছি রিপন আশুলিয়া থেকে আমাদের এখানে এস এম এস করেছেন, এস এম এস করছেন আমাদের এখানে সৈয়দ মোহ লাইল, আমাদের শাকিল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের এখানে অর্চি, এছাড়াও রিয়াদ আমাদের এখানে এস এম এস করেছেন, আসাদ চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে বলছেন যে তার বন্ধু আজমাইন খানের সঙ্গে তিনি ভূতাসম শুনছেন। যাই হোক, আমরা আমাদের যে অতিথি চিটাগং থেকে এসেছেন তার সঙ্গে আমরা একটু কথা বলি। আপনি তো অনেক কিছুই বললেন এবং আপনার যে আমাদের আসলে শেষ করারও সময় হয়ে গেছে, আপনার আর কিছু কি বলার ছিল যে ওখানে আরো কিছু ভয়ঙ্কর কিছু দেখেছেন কিনা বা এরকম?
হ্যাঁ রাসেল ভাই, শুভেচ্ছা আরেকবার। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খণ্ড বিখণ্ড বিভিন্ন অলৌকিক কাহিনী শেয়ার করছিলাম, তো এখন আমি যে কাহিনীটি শেয়ার করব সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা স্বনামধন্য প্রসিদ্ধ ভবন, সঙ্গত কারণে আমি নাম উল্লেখ করছি না।
জি, নাম না বলবে নাম, ইউনিভার্সিটি নাম না বললে আরো ভালো হতে চাক, আপনি নাম না বললে বেটার।
জি, নাম বলছি না। তো ওই ভবনটি যখন প্রতিষ্ঠিত করা হয় তখন এর মালিককে স্বপ্ন দেখানো হয়েছিল যে আপনি যদি একটি তাজা এবং সুন্দর ছেলে এটার জন্য বলি না দেন তাহলে আপনার বিল্ডিংটি খুব একটা স্থায়িত্বশীল হবে না কিংবা এটা কর্মক্ষম হবে না। তো সত্যি রাসেল ভাই, ওই মানে মালিক যিনি এটা তৈরি করেছিলেন উনি হয়তো কাজটি করেননি কিংবা ওনার পক্ষে সম্ভব ছিল না,
সম্ভব না,
সম্ভব না। তো আলটিমেটলি ওই বিল্ডিং এর মানে স্থায়িত্বটা খুব বেশি দিন হয়নি, বিল্ডিংটা কিন্তু ঠিকই টিকে আছে এবং সুন্দর, বাট ওখানে কোনো এক অজানা কারণে ওখানে হয়তো ক্লাস হয় না কিংবা মানুষ যায় না কিংবা যে কোনো প্রবলেমটা ওখানে ক্রিয়েট হয়, দেখা যাচ্ছে সবকিছুই ঠিক আছে কিন্তু এটা সবসময় তালা মারা থাকে। তো এটা আমার কাছে এখন পর্যন্ত আসলে খুব একটা রহস্যময় মানে কিন্তু ফাইন্ড আউট করা যায়নি কেন এমন পরিস্থিতি হচ্ছে।
ওকে, সো আর কিছু?
হ্যাঁ অবশ্যই, আরেকটা আমি স্টোরি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের
আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হল বরাবর অনেক বড় একটা ল্যাম্পপোস্ট ছিল এবং ওখানে সবসময় ফ্লাড লাইট দেওয়া হতো এবং আমি মসজিদের যে স্টোরিটা শেয়ার করেছিলাম অনেকটা তারই মতো, তো ওখানেও লাইট দিলে কোন এক অজানা কারণে লাইটটি মানে দেওয়ার মাত্রই ফিউজ, দেখা যাচ্ছে যে কোন হলে গন্ডগোল, কোন এক কারণে বিকালবেলা লাইটটা দিয়েছে সন্ধ্যার সময় জ্বলছে না
এবং এত দ্রুত,
এত দ্রুত, এবং ওই লাইট বরাবর প্রমাণ হলের মানে 333, 233, 133 এবং 433 পরপর চার বছরে চারজনের মানে ফাঁসি দেয় চারজন।
আচ্ছা, আমরা সব অবশ্য এত ডিটেল না জানলে ভালো হতো। আচ্ছা, এনিওয়েজ এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আপনাদের ঘটনা শেয়ার করার জন্য এবং কষ্ট করে চিটাগং থেকে এই পর্যন্ত এসে আপনার ঘটনা শেয়ার করার জন্য। অ্যান্ড আশা করছি যে ভাবি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করলেন আমাদের জন্য এবং আপনাদের আবার ফিরে যাবেন কালকে চিটাগং এ, খুব নিরাপদে আপনারা ফেরেন সেটাই আশা করব। অ্যান্ড ঘড়িতে সময় রাত 1:50 আমাদের বিদায় নিতে হবে আসলে, এবং যাওয়ার আগে আপনাদের সবার জন্য থাকলো অগ্রিম ঈদের শুভেচ্ছা, যেখানেই যান না কেন ঈদের সময় আমরা সবাই যাই আপনজনের কাছে, ঘরে ফিরি আমরা, এবং আমার মনে হয় যে একটু নিরাপদে ফেরা উচিত এবং এই ব্যাপারে একটু আপনারা সতর্ক থাকবেন। আমার সেটা মনে হয় যে মানে আমরা যেরকম মনে করি না যে আমরা যে ভূতাসম শুনছি ঠিক একইভাবে, যেমন মানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভয় আছে, ঠিক সেইভাবে আমরা দেখতে পাই না হয়তো কিন্তু সবসময় আমাদের চারপাশে বা আমাদের মাঝে আইন কিন্তু আছে। সুতরাং আইন কারণ ভুলে গেলে একেবারে চলবে না, সাবধানে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছান, খুব চমৎকার ঈদ করে আবার ফিরে আসুন এবং ঈদের ফিরে আসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে আসুন, আপনাদের যেখানে যাচ্ছেন সেখানে যত বেশি শুনতে পারেন ঘটনা সেই ঘটনাগুলো নিয়ে আসুন আমাদের জন্য এবং পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই প্রত্যাশায় থাকলাম। আশা করছি যে আপনাদের সাথে আবারও কথা হবে, এবং অবশ্যই 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 আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। 22 তারিখে আবারও আপনাদের সাথে কথা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। This track was downloaded from fusionbd.com.